This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এখন থেকে শুরু করে রাত দুটো পর্যন্ত আপনার সঙ্গে রয়েছি এবং হ্যালো 8920 মানেই যে জীবনের গল্প সেটারও আজকে কোনো ব্যতিক্রম হচ্ছে না। কোন একজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন যিনি জীবনের গল্প এখানে বলতে এসেছেন, তার জীবনের গল্পে আমরা যাব। তবে তার আগে নিয়ম অনুযায়ী আপনারা নিশ্চয়ই জানেন যে কিছু বেসিক নিয়ম থাকে, তার সম্পর্কে আমরা একটু অনুষ্ঠানের শুরুতেই জানতে চাইব। আপনার নামটা একটু বলবেন?
নার্গিস আক্তার আয়েশা।
কোথায় থাকছেন আপনি এখন?
জুরাইনে।
এমনিতে আপনার জন্ম কোথায়?
আমার জন্ম জুরাইনের বাড়িতে।
জুরাইন, ওই বাড়িতেই জন্ম হয়েছে আপনার। আর যদি আপনার কোন সমস্যা না থাকে বয়স সম্পর্কে যদি আমাদের একটু আইডিয়া দিতেন, যেহেতু অনেক লিসনারই আপনাকে দেখবে না, বয়সটা কত আপনার এখন?
এখন বর্তমান বয়স আমার 25 চলতেছে।
25 বছর বয়স। 25 বছরের আয়েশা আজকে এখানে আছে তার জীবনের গল্প বলার জন্য এবং সে জুরাইনেই থাকে। ওকে, আয়েশার কাছে আমরা যাব। তার আগে বলতে চাই যে হ্যালো 8920 তে আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। আর আপনি যদি পুরনো নাম্বারে আমাদের কাছে যোগাযোগ করেন সেটাও করতে পারবেন। আমাদের পুরনো নাম্বারটি হচ্ছে 9115668। আরো একবার বলছি 9115668। আর ফেসবুক সম্পর্কে সবসময় বলে থাকি, ফেসবুক হচ্ছে আমাদের হ্যালো 8920 আড্ডার একেবারে সেন্টার পয়েন্ট। আপনারা চাইলে ওখানে চলে আসতে পারেন, আয়েশার ছবি দিয়ে দিব আমরা ওখানে এবং এই গল্পের যাবতীয় ডকুমেন্টস ওখানে থাকবে এবং একই সাথে যারা এখানে অতিথি হয়ে এসছেন তারা সবাই ওখানে আছেন, চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আয়েশা, আমরা শুরু করি, চলুন, কোথা থেকে শুরু করবেন?
আমি শুরু করতে চাই 1998 সাল থেকে। 98
সালে বয়স কত আপনার?
কত হবে মানে সঠিক আমার মনে নেই। আমার বাবা তখন প্রচুর অসুস্থ, তো আমার বাবা দীর্ঘ এক বছর আর কি বিছানায় ভুগেন। আমাদের এমনি বাবা অসুস্থ হবার আগে আমাদের বাড়িতে তেমন একটা যাতায়াত হতো না, স্কুলে যেতাম, স্কুল থেকে বাসায় চলে আসতাম। তখন আমি ক্লাস 4-এ পড়ি। বাবা যখন অসুস্থ হলো তখন থেকে একটু একটু করে বাইরে যাওয়া শুরু হলো, কারণ আম্মা থাকতো বাবার ধ্যানে আর আমাদের গাইড দেওয়ার মতো তেমন কেউ ছিল না। বাবা প্রচুর অসুস্থ, বিছানায় একটু একটু করে খেলতে বাইরে যেতাম, এমনিতে বাইরে যেতাম। তো এই বাইরে যেতে যেতে আমাদের পাশের বাড়িতে একটা ছেলে থাকতো, নাম ওর আলী। তো ওই ছেলেটার সাথে পরিচয় হয়। বড় আপু আমি খুব দুষ্টামি করতাম, আমরা দুই বোন খুব ক্লোজ, আমরা তিন বোন এমনি, একদম বড় আপুর সাথে তেমন একটা ক্লোজ না, তো আমরা দুই বোন খুব।
সেই সময়টাতে আপনার বয়সটা কত আপনি একটু বলবেন আমাদেরকে?
সঠিক আমার মনে নেই।
কোন ক্লাসে পড়ছেন আপনি ওই সময়?
তখন ক্লাস 4-এ পড়ি।
ক্লাস 4-এ পড়ছেন আপনি। বাবা কি করতো আপনার?
প্রাইভেট কার চালাতো।
আপনি সবার বড় ছিলেন?
না, আমি সবার
ছোট ছিলেন। আচ্ছা, যে ছেলেটির কথা বলছিলেন সেই ছেলেটি আপনাদের পাশের বাড়িতেই থাকতো?
হ্যাঁ, পাশের
বাড়িতে।
ওর নাম আলী।
আলী, ওকে।
ও ট্রাকে হেল্পারি করতো ওর বাবার সাথে। ট্রাকে গেলে আর কি তিন চার দিনের জন্য চলে যেত, তারপরে আসতো। আসলে এলাকার মধ্যে খুব হইচই করত আর অনেকটা দুষ্টামি ফাজলামি করত। তখন থেকে আর কি পরিচয়। আমার বাবা আস্তে আস্তে অনেকটা অসুস্থ হয়ে পড়ে, মা একদমই আমাদের দিকে খেয়াল দিতে পারে না, তো গাইড দেবার মতো কেউ নাই। তিন ভাই বড়, মানে এক ভাই আমাদের অনেক দেখাশোনা করে, ওই ভাইটা খুব ভালো, সেজো ভাই। আর বড় দুই ভাইটা একটু অন্যরকম, খুব রাগী ছিল, উনির সাথে বিশ করতে পারতাম না ওনাদের সামনে। তো ওই আলীর সাথে পরিচয়। যখন কাজে থেকে আসতো তখন ডাক দিত। ও ডাক দিত কিভাবে? ও শীষ বাজিয়ে ডাক দিত, আসতো গলিতে শীষ বাজালে আমরা বুঝতে পারতাম ও আসছে। তো এরকম করতে করতে আমার বাবা প্রচুর অসুস্থ, তখন তো বাইরেও তেমন একটা যেতে পারতেছি না। বাবা 99 জানুয়ারির 1 তারিখে মারা গেল।
ওকে,
আমার বাবা। তখন আমাদের খুবই অবস্থা খারাপ,
মানে আর্থিক অনটন শুরু হয়ে গেল।
হ্যাঁ, তখন আমার আব্বার বয়স 40 কি 45 হবে, এরকম বয়সে মারা গেছে।
ওকে,
আমার আম্মা একদম মানসিক ভাবে ভেঙে পড়ে। আমাদের ওইখানে নিজস্ব বাড়ি, ওই বাসা থেকে কিছু ভাড়া আসতো, ওইটা দিয়ে আমরা কোন রকম চলতাম। তো বাবা মারা যাবার পরে দুইটা ভাই একদম অন্যরকম গার্জেন হিসেবেই শুরু করলো। ওনারা বললো ওনারা ভাড়া উঠাবে, ওনারা এই করবে, আর বোনেরা বাইরে যায়, বাইরে যেতে পারবে না। তো এর মাঝখানেই ওই আলীর সাথে দেখা পরিচয়, মানে আমারও আস্তে আস্তে ওকে একটু ভালো লাগতে শুরু করে। আমার আপুর সাথে তো সব ব্যাপারে।
আলীর বয়স তখন কত ছিল?
17 18 হবে বা আর একটু বেশি হবে।
ওকে, আপনি তো ক্লাস 4 এ পড়ছেন না?
হ্যাঁ
হ্যাঁ। আপনি 8 নম্বর, আপনার যে ডাবল বয়স।
হ্যাঁ।
ওকে,
ও একদিন আমাকে বলতেছে, আচ্ছা তুই খুব সুন্দর, তোকে খুব ভালো লাগে, ভালো লাগার মতো মেয়ে, খুব চুপচাপ। আমি কিছু বলতাম না, তো চলে আসতাম এরকম মাঝে মাঝে ডেকে ডেকে কথা বলতো, আমাদের গলিতে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলতাম। তো আমার ভাইয়াদের সেটা পছন্দ ছিল না, বাসায় এসে খুব ই করতো, আর আমাকে কখনো কেউ মারে নাই, আমি খুব আদরের ছিলাম আমাদের ভাই বোনেদের মধ্যে। দেখা গেল এখন ভাইয়াদের পছন্দ না এরকম।
মানে
ভাইয়ারা আমরা বাইরে বের হওয়াটা একদমই পছন্দ না, আর আমাদের কথায় কথায় বকাবকি করতো একদম
আপন ভাই।
হ্যাঁ। তো আমার অনেক অসুস্থ হয়ে পড়লো, আমারও তখন হসপিটালে ভর্তি থাকা লাগলো অনেকটা সময়, আমাদের গাইড দেবার মতো একদম কেউ নাই। তখন ভাইয়েরা মানে বলে পানিতে চুন খসাইতে পারে না, অমনি মারতো আমার মেজো বোনটাকে, খুব বেশি মারতো, আমার মেজো বোনটা অনেক চঞ্চল ছিল, ওকে মারতো। তখন আম্মা খুব কষ্ট পেত যে আমি বাসায় নাই, তারপরে এর মাঝখানে যখন বাইরে গেলাম আম্মা বাসায় নাই, ভাইয়াও বাসায় নাই, তখন আলী আমাকে ডাকলো, তোর সাথে না আমার কিছু কথা আছে। হ্যাঁ ভাইয়া, বলেন। কি কথা? না একা বলবো, এভাবে বলা যায় না কথা। না বলেন এইভাবে, আমার বাসায় নাই, ভাইয়ারা দেখলে অনেক বকাঝকা দিবে। তো আলীর আবার বড় ভাই ছিল, ওরা দুই ভাই দুই বোন, ওদের তিনও ভাই বোনের বিয়ে হয়ে গেছে, ওই বাকি ছিল। তখন মানে বলতেছে, পরে আমি বলি না আমার ভাই দেখলে খুব রাগ করবে, এমনিতে বাড়ির পরিস্থিতি খুব ভালো যেতেছে না, আমার উপরে খুব টর্চারিং যায়, তো আম্মাও কষ্ট পায়, আমি বাইরে রাত্রে বেরোতে পারবো না, আপনি এখনই বলেন। পরে ও বলে কি, আচ্ছা আলী ভাই আমাকে পিচ্ছি বলে ডাকতো, আচ্ছা পিচ্ছি আমি যদি তোর হাতে হাত রাখি বা তোর জন্য হাত বাড়াই আমার হাতে কি হাত দিবি? পরে আমি কিছু বলি নাই, চলে আসছি। পরে আমি আর আমার মেজো আপু ভাত খেতে বসি, তখন মেজো আপুর সাথে শেয়ার করলাম। পরে আমার মেজো আপু বলে কি, তো তোর কি মনে হয়, তোর কেমন লাগে? আমি বললাম আমারও একটু একটু ভালো লাগে, লাগে না তা না, এখন কি করব। তো মেজো আপু বলে কি, তোর ভালো লাগলে তাহলে হ্যাঁ বল, সমস্যা কি? পরে আবার ডাক দিছে, তুই তো কিছু বললি না, কি বলবো ভাইয়া? ও বলে হ্যাঁ না একটু কিছু তো বলবি। পরে আমি বললাম যে হ্যাঁ আমারও একটু একটু ভালো লাগে, লাগে না আমি কি বলবো, কিছু বলার নাই। তো কথাবার্তা হইতে হইতে তিন চার মাস চলে যায়, দুষ্টামি করতাম, ও কাজে থেকে আসলে আমাকে না দেখলে ওর ভালো লাগতো না, ও ডাকতো আমিও বেরোতাম। তিন চার মাস পরে থেকে ও আমাকে ডাকতে শুরু করলো, যে আম্মা তখন হসপিটালে, আম্মার সাথে ভাইয়াদের সম্পর্ক খুব একটা ভালো যাইতেছে না, ভাইয়েরা রুম ভাড়া উঠায় ফেলে নিজেরা নিজেরাই ভাঙার চেষ্টা করে, আম্মা বলতেছে এরকম করো না। তো আমার আম্মাকে মানতো না তখন, আমার ভাইয়ারা আমার আম্মাকে বকাবুকি করতো, অনেক গালাগালি করতো, তো আম্মা খুব কষ্ট পেত, ভয়তে কথাও বলতো না। যখন একদিন মেজো আপুকে এত মারলো, আমার আম্মা খুব কাঁদতেছে, আমার সামনে মেয়েরে এইভাবে মারবি আর আমি সহ্য করলাম, আমি কি এখনো মরে গেছি? এই কথা বলার পরেই বড় ভাই আম্মাকে একটা বকা দিয়া বলে কি, তুই যেরকম এখন তুই এগুলারে খারাপ করে রাখবি।
ওকে, আমরা বুঝতে পেরেছি, খুবই 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 কষ্টকর।
হ্যাঁ, কি বলতাছস এগুলা, তোরা কি খুশি আছস? এই কথা বলার পরেই আমার আম্মাকে এমন ভাবে একটা খুশি মারলো, আমার আম্মার চোখটা একদম ফুইলা নীল হয়ে গেল।
মাই গডনেস।
পরে আমরা সবাই চিৎকার করতেছি, ভাই কি করতেছেন? পরে বলে
উনি কি বিবাহিত ছিল?
হ্যাঁ বিবাহিত ছিল বড় ভাই, ভাবির কথাটাই বেশি শুনতো। পরে আমার আম্মা বলে কি, এত বড় সাহস তুই এখনই আমার গায়ে হাত তুললি? পরে এই কথা বলার পরে তোরে আজকা রাখুম না, বইলা আম্মাকে একটা টুল ছিল, ওই টুলটা দিয়ে বাড়ি দিল, এমনি মারলো, খুব মারলো। আমার আম্মার চেহারাটা তখন মানে তাকানোর মতো অবস্থা ছিল না। পরে আমার আম্মা বলে কি, আমি তোদের সাথে পারবো না, ওরা এখন বড় আর আমারও এখন কোনো জোর নাই, তো আমাদের পাশেই যে কমিশনার ছিল ওনার কাছে গেছে, ওনারা আমার আম্মার চেহারা দেখেই খুব রাগ করছে। পরে আমার বড় ভাইকে ডাকাই নিয়ে খুব মারছে, তো তারপর থেকেই মানে একটু চুপ, মাকে আর মারতো না কিন্তু খুব গালাগালি করতো। তো এর মাঝখানে একদিন আলী আমাকে ডাকতেছে, তখন আমি বলতাম ভাইয়া দেখেন আমাদের বাড়ির পরিস্থিতি কেমন, আম্মাকে মারতেছে এরকম সেরকম, মানে ওর সাথে অনেকটা শেয়ার করতাম। পরে একদিন ও আমাকে সম্পর্কের পাঁচ ছয় মাস পরে পরে আমাকে বলতেছে, এই আমাদের বাড়ি, তার দুইটা বাড়ি পরে ওদের বাড়ি, আর আমাদের বাড়ি একটা বাড়ির পরে একটা স্কুল, তো ওইখানে কি রাত্রেবেলা কোনো তালা টালা দেওয়া হতো না, খোলাই থাকতো। তো ও আমাকে ডাকতেছে, বলে আসো তোর সাথে না আমার কথা আছে। আমি বলি কি কথা? তখন আম্মা হসপিটালে ছিল, ওই দিনই আসার ডেট ছিল, তো বলতেছে আয় শুননা যা। আমি বলি না যাওয়া যাবে না, মা বাসায় নাই, ভাইয়া যদি দেখতে পারে আমাকে জব করে ফেলবে। কাজ দেখবো না, মা বাসায় নাই এখনই তো সময় সুযোগ, তখনই আমি বলি তা এখন বলেন, বলে না এখন না সাতটার দিকে আসবি। সাতটার দিকে কোথায় আসবো? বলে স্কুলে। আমি বলি কি না স্কুলে যাবো না, স্কুলে আমার ভয় লাগে অন্ধকার পুরা, কায়মে আসি না ভয় কিসের। ছয়টার দিকে আম্মা এসে পড়ছে, আম্মা এসে পড়ছে তো আমার আমার কাছে বসা, আম্মা ওই হসপিটালে রুটি টুটি আনছে ওগুলো আমাদের বের করে দিতেছে, তো এর মাঝখানে আমি দেখি সব ফাঁকা। আর ওই যে আলী যে আমাকে শীষ দিয়ে ডাকতো, তো এর মাঝখানে সাতটা বেজে গেছে, ও খুব শীষ বাজায় ডাকতেছে। এখন আমি তো বুঝতে পারতেছি ও আমাকে ডাকতেছে, এখন আমিও বলি যে কি বলবে কি এমন বলবে আমি বুঝতে পারতেছি না। পরে আমি যাই, দেখি সবাই ব্যস্ত মোটামুটি আম্মাকে নিয়ে, কারো কোনো হুশ নাই, মানে খোঁজার মতো কোনো অবস্থা নাই, তাহলে যাইতে পারি দশ মিনিটের জন্য আসতে পারি। আমি বেরোইছি গেট থেকে, বেরোয় একটা ফাল দিয়েই মানে স্কুলে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে ও বলতাছে আইসস এত দেরি করলি কে, আমাকে তাহলে বাসা থেকে ম্যানেজ করে বেরোতে হবে না। তো বলার পরে আমি বলি দশ মিনিট সময়, দশ মিনিট আমি সময় দিতে পারবো, এর বেশি আমি সময় দিতে পারবো না, বলেন কি বলবেন, না হলে আমার খুঁজলে কিন্তু আমার মাইরা ফেলবে। পরে এলা বলে কি কি বলবো, হ্যাঁ দশ মিনিটে কি কোনো কথা হয় বল, আমাকে কি বলবেন বলেন। তো ওর বিহেভটা যেন কেমন আমার ভালো লাগতেছে না, হাত ধরছে টাইনা বসাইছে বেঞ্চের উপরে, এমন করতেছেন কেন আমার ভালো লাগতেছে না, কি কি বলবেন বলেন। অনেক রকমের কথাবার্তা বললা, আমাকে জড়াই ধরছে। এখন আমি বলি আমি চলে যাব, আমার ভালো লাগতেছে না, এখন এমন জোর শুরু করছে আমি আর লড়তে পারতেছি না। পরে এক পর্যায়ে আমার শরীরে হাত দিয়ে দেয়, পরে আমি একটা ঝাটকা মেরা ওইখান থেকে দৌড়ে আইসা পড়ি। আমার এত কষ্ট লাগছে ওই দিন, খুব খারাপ লাগছে, আমি এই ব্যাপারগুলি সবচেয়ে অপছন্দ করি। পরে এক সপ্তাহের মতো আর দেখা সাক্ষাৎ করি না, আমি বাইরে বেরোই না, ও শীষ বাজারে খুব ডাকে, আমি আর বেরোই না। না বের হওয়ার কারণে পরে একদিন আমাদের উঠানে বেরোইছি, ও সাধু উঠছে, সাধু উঠা ও কান ধরতেছে, উঠা বসা করতেছে, মাপ চাইতেছে, বলে আর কোনোদিন এরকম করব না। ওকে কেবল আমার ভালো লাগতে শুরু করছিল, তো ও কান ধরতেছে, মাপ চাইতেছে, যার কোনোদিন এরকম করব না। ওর মনের মধ্যে কি ছিল ভাই আমি কখনোই বুঝতে পারি নাই, যে ওর মনের মধ্যে কিরকম কি ছিল। পরে মাপ চাইতেছে, পরে আমি যাইতেছি, এদিকে বাড়ির পরিস্থিতিও খুব একটা ভালো না, প্রতিদিন ঝামেলা হইতেছে, এর মধ্যে মেজ বোনের বিয়ে হয়ে গেল, মেজ বোনের হাজবেন্ড কে নিয়েও ভাইয়েরা অনেকে করেছে, মানে মেজ বোনের হাজবেন্ডের খুব একটু টাকা পয়সা ছিল, তো এগুলো নিয়ে আর কি ঝামেলা যাইতেছে মোটামুটি। তো যাওয়ার পরে এখন প্রায় এক সপ্তাহ পরে আবার ডাকতেছে, ওরকম মাপ চাইতেছে। পরে আমি বললাম যে তাহলে হয়তো বা ভুল করে ফেলছে, যাক ও মনে হয় শুধরে গেছে, আর সমস্যা নেই। পরে আরেকদিন এরকম বলতেছে, এরকম আবার গেল মাসখানিক, মাসখানিক যাওয়ার পরে ও বলতেছে আমি তো তোমার বিয়ে করুম, ও সবসময় তুই করে বলে, মাঝে মাঝে তুমি করে বলে, পিচ্ছি তুই বুঝাস না কেন, আমি বিয়ে করুম, বিয়ে করলে মানুষের কোন সমস্যা আছে? পরে বলে আমি আমার এগুলো পছন্দ না। পছন্দ না কি হয়েছে, সমস্যা নেই, আমি তো অন্য তো কেউ না, মানে অনেক কিছু বলে, আমি তেমন একটা কথা বলতাম না, আমি ছোটবেলা থেকে খুব কম কথা বলি।
তখন আপনি ক্লাস ফোরে পড়েন না?
হ্যাঁ, আমার তখন ক্লাস ফোরে পড়ি, তো ক্লাস ফোরে থেকে তখন ফাইভে উঠলাম। তো উঠার পরে আরেকদিন ডাকলো, ডাকার পরে যদি না যাইতাম ও আমার সাথে কথা বলতো না, তো কথা না বললে মাঝে মাঝে খুব খারাপ লাগতো। মাত্র যাকে পছন্দ করা শুরু করছি কথা বলতো ভালো লাগতো, কিন্তু তখন কথা না বললে খুব খারাপ লাগতো, ও আসলে দেখা করতো না, কথা বলতো না। তারপরে আরেকদিন এরকম বলতেছে আমার না অনেক জরুরি কথা আছে। কি কথা আছে বলেন? বলে স্কুলে যাবি? আমি স্কুলে কখনো যাব না, আমি স্কুলে আর যাব না, কোনো কিছু করব না, শুধু কথাটা বললা চলে আসবো। আমি এখানে বলেন? না এখানে বলা যাবো না। আমি বলি তাহলে দিনের বেলা তো স্কুলে মানুষ থাকে, আমি কই বিকেলে? না বিকেলেও তো কোচিং থাকে, সন্ধ্যার পরে স্কুল ফাঁকা থাকে। আমি বলি আমি যাব না কিন্তু আমার স্কুলে ভয় লাগে। ভয় কি স্যার, আমি আসি না, আপনাকে তো আমার
মানে সন্ধ্যার সময় ওই জায়গাটা।
হ্যাঁ হ্যাঁ। পরে আমি বলি যে না আমি যাব না, যাবো না বলতেছি। পরে না গেলে আর কোনোদিন কথা বললাম না, তুই চাস না আমার সাথে কথা বলতে? আচ্ছা যা, আর কোনোদিন কথা বললাম না, আমি সাতটার সময় বৈশা থাকুম, মনে চাইলে আসবি, আর না মনে চাইলে মনে করবি যে সারা জীবনের জন্য আর কথা বললাম না। তখন আমি চিন্তা করতেছি কি কথা বলবো, কি এমন এত জরুরি কথা আবার ওইখানে যাকে, আমার মনের মধ্যে না একটা ভয় ঢুকলো যে আবার যদি এরকম করে। পরে গেছি, তখন আমার যাওয়ার কোন ইচ্ছা ছিল না, সাড়ে সাতটা বেজে যায়, ও শীষ বাজায় খুব ডাকতেছে। পড়তে বসছিলাম, তো পড়তে বসার কথা ই করে আমার বলি আম্মা আমি একটু আসতেছি, কোথায় যাও? আম্মা ঘুমাই গেছে, ডাক দিতেছি, পরে আম্মা বলতেছে কোথায় যাও? আম্মা আমি আসতেছি, পড়াটা নোট করে নিয়ে আসি বান্ধবীর কাছ থেকে। পরে বলে আচ্ছা তাড়াতাড়ি এসে পড়ো, তোমার ভাইয়েরা কিন্তু এমনিতেই বাইরে যাওয়া পছন্দ করে না, আর রাত্র হয়েছে, তাড়াতাড়ি নোট করে এসে পড়ো। আমি এমনিতে সব ক্লাসে সবসময় ফার্স্ট হইতাম, কখনো ফেল হই নাই, তবে আমার মাস্টারও তেমন একটা থাকতো না, আমি পড়া এক একজনের কাছ থেকে গুছাই গুছাই নিয়ে আমি সবসময় ফার্স্ট হইতাম। এর জন্য আম্মা কিছু বলতো না, আর আমাদের ঘরের সবাই খুশি হইত যে মাস্টার সারা পরীক্ষা দেয় তারপরও ফার্স্ট আসে। পরে গেলাম, বেরোইলাম, বেরোবার পরে বান্ধবীর বাসায় খাতাটা ইটা রাইখা ঢুকলাম। ওইখানে ঢুকার পরে ওই দিন আর নিচে কথা বলে না আমাকে, টাই না, দোতলায় নিয়ে গেল,
কেটে নিয়ে গেছে
আলী।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে আয়েশার জীবনের গল্প আমরা এখানে উপস্থাপন করছি। আয়েশার জীবনের গল্প শোনা, একই সাথে মন্তব্য করা কিংবা আয়েশাকে দেখতে চাওয়া, তার সাথে কমিউনিকেট করা, যাবতীয় তথ্যাবলী আপনি পাবেন আমাদের ফেসবুক থেকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক তিন মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
তিন মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। যারা এই মুহূর্তে ফেসবুকে আছেন তারা বিভিন্নভাবে কমিউনিকেট করছেন, তাদের সবাইকে বলতে চাই প্লিজ এমন কোন কমেন্টস করবেন না যেটা অন্যকে আঘাত দেয় এবং একই সাথে আপনার যে পার্সোনালিটি সেটাকে হ্যাম্পার করে। ফেসবুকের ঠিকানা নিশ্চয়ই বলে দিয়েছি, তারপর আবারও বলব www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আয়েশা, আমরা যে জায়গাটিতে ছিলাম, তারপর
ও আমাকে দোতলায় নিয়ে যেতেছে, তখন আমার কাছে একটু ভয় ভয় লাগলো। ও বলতেছে কোনো ভয় নাই, নিচে যে কোনো সময় যে কেউ আসতে পারে, দোতলায় চল। এখন আমার ভয় লাগতেছে, কিন্তু এখন আর বেরোয় আসতে পারতেছি না, আমার হাতটা এত জোরে চাইপা ধরে রাখছে। চিৎকার দিল, দেখা যাবে পাশে বাড়ি, তো আমি এখন কি করবো আমি নিজেও বুঝতে পারতেছি না। আমি বলতেছি কি কি কথা বলবেন, তাড়াতাড়ি বলেন, বাসা থেকে আমি নোট করার কথা বলে বেরিয়েছি। ও বলে আমি তো তোরে বিয়ে করব। আমি কি বলছি, তোরে বিয়ে করব না? তাহলে তুই এরকম করতেছিস কেন? কেরকম করতেছি? বিয়ে করবেন, হ্যাঁ ভালো কথা, বিয়ে করলে এটা আবার বলার কি আছে? ও বলতেছে কিচ্ছু না, আমি শুধু তোরে এমনি একটা কিস করতে চাই। আমি বলি না, আমার এগুলো ভাল লাগে না। এমন মানে জোর জবরদস্তি শুরু করলো, আমি এইদিকেও হইতে পারতাছি না, ওইদিকেও হইতে পারতাছি না। আমি দেখলাম ও আমার কাপড় চাপড় টানা শুরু করলো, তখন আমি বলতেছি কি করতেছেন? কয় চুপ, কথা কবি না। ও এমন ভাবে আমার কাপড় চাপড় টানা শুরু করলো, মানে আমি এমনি হাত ধরি, ওই হাত ধরি, ওর সাথে আমি পায়রা উঠতেছি না। আমার ওই মুহূর্তে মনে হয়েছে আমি যে কোথায় পড়ছি, মানে আমি নিজেও বুঝতে পারতেছি না, কোন বাঘের মুখে পড়ছি না কি পড়ছি। আমি না চিৎকার দিতে পারতেছি আশেপাশে মানুষের ভয়ে, আর চিৎকার দিলেও যদি কেউ দেখে বা শুনে আমার আম্মার জানো শেষ, আমার জানো শেষ। আমি কিচ্ছু করতে পারতেছি না, কিন্তু আমি ওরে আটকায় রাখতে পারতেছি না। আমার ওই মুহূর্তে মনে দিন দুনিয়া সব অন্ধকার হয়ে যেতেছে, এত জোর খাটাইছি, লাস্ট পর্যায়ে আমার সমস্ত শক্তি মনে হয় যেন শেষ হয়ে গেছে। ও আমার সাথে এরকম আচরণ করছে, মানে আমি ওটা বলে বুঝাইতে পারতেছি না।
ব্যাপারটা কিরকম ছিল? আমরা সাধারণত যেটা বলে থাকি যে আপনি রেপড হলেন, তাই ছিল? ওকে,
পরে আমি বকাও দিছি ওই টাইমে, ও শুনে নাই কিছু। তারপরে আমার অবস্থা খুবই খারাপ, ও ওর মতো এরকম করে ও নিজেই চলে গেছে। আমি ওইখানে, আমি এখন ভয় পেতেছি যে যদি কেউ আয়সা পরে কিভাবে কি করব, আমি ওইখান থেকে আসতে পারতেছি না, আমার এত অবস্থা খারাপ। আমার ওই মুহূর্তে মনে হয়েছে যে আমি কি করব, কি হয়েছে, আমি কিসের জন্য আসলাম, কেন এরকম হলো, আমি নিজেও বুঝতে পারতেছি না। আর ওর প্রতি আমার এত ঘৃণা আসলো, আমি কিভাবে বাসায় আসছি, কি করছি, আমার কিচ্ছু মানে মাথায় খেলে না, আমি বুঝতেই পারি নাই কোন সময় কিভাবে গেছে। আমার মনে হয়েছে সারা দুনিয়া মনে হয় আমার কাছে অন্ধকার হয়ে গেছে, যে আমার জীবনে কি ঘটে গেছে। আমার জীবনে সবচেয়ে অপছন্দের জিনিস ছিল এগুলা। খুব বেশি কিছু বোঝার আগেই এরকম হয়ে গেছে। পরে আমি বাসায় যাওয়ার পরে আম্মা তো ঘুম, আমার অবস্থা দেখলে ও আমার মুখের মধ্যে এমন অবস্থা করছে আমি মুখও ঢাকা রাখতে পারি না। পরে আমি যাই আসতে শুয়ে পড়ছি। পরে সকালে আমার আম্মা খেয়াল করছে, তোর হাতটা লাল কেন, কি হয়েছে? না আম্মা ব্যথা পেয়েছি। কোথায় ব্যথা পেয়েছিস? আম্মা কালকে রাত্রে নোট করতে গেছি না, আমি পড়ে গেছি, আম্মাকে কিছু বলতেও পারি না। পরে কোথায় পড়লি? আম্মা আমাদের গলিতে অন্ধকার না, লাইট তো জ্বলে না, আমাদের গলিটা আবার খুব অন্ধকার ছিল। পরে বলি ওইখানে উষ্টা খায় আমি পড়ে গেছি। উষ্টা খায় পড়ে গেলে এইভাবে দাগ হয়। পরে আম্মারও ভালো লাগতেছে না, আর কিছু বললো না। তারপরে গেল, ওর সাথে আমি আর দেখা করি না। তখন আমার আর কিছু ভালো লাগতো না, আমি এমনিতেই বেশিরভাগ সময় একা থাকতাম। তখন আমি আরো চুপচাপ হয়ে গেছি, আমার আম্মা ব্যাপারগুলি খেয়াল করছে। এক সপ্তাহ পরে আবার ওরকম ডাকাডাকি শুরু করছে। এখন আমার মাথায় কিছু ধরে না, আমি কি করব, কোথায় যাব বা ওর সাথে কি বিহেভ করব। মানে আমি উঠানে বেরোইছি, ও কানে ধরতেছে, মাপ চাইতেছে, এবার আরো বেশি করতেছে, আমাকে মাফ করে দাও। পরে আমি আর কিছুই বলি নাই। প্রায় মাসখানিক পরে, তারপরে যেমনি হোক যাই হোক কথা বলা হয়েছে আবার। তো আমি বলছি, একটা কথাই বলছি যে কেন এরকম করলেন। ও বলে, কি হয়েছে, আমরা কি বিয়ে করুম না? বিয়ে করলে কি, এই সম্পর্কটা আমার ভালো লাগে না। ভালো না লাগে কি হয়েছে, এখন এভেলেবেল এরকম হইতাছে, তুই এরকম কে? আমি বলে, আমি এরকমই, আমার এগুলো পছন্দ না। গেল, ও তখন একটু মানে অন্যরকম বিহেভ করতে লাগলো। তখন আমার মনে হলো কি ব্যাপার, ও কি আমার কাছ থেকে দূরে সরে যেতেছে? ওই মুহূর্ত গুলাতে ওর বাড়ির সবাই আমাকে পছন্দ করা শুরু করলো। ও বাড়িতে হয়তোবা জানাইছে যে আমাকে পছন্দ করে। তো ওই মুহূর্তে আমার বড় বোন আবার বাসায় খুব ঝামেলা হইতাছে ওনার হাজবেন্ডকে নিয়ে, ওদের বাড়িতে রুম ভাড়া নিল, ওরাও ভাড়া থাকতো আর ও ওই বাসায় যে রুম ভাড়া নিল। এখন আমি তো বুঝাইতে পারতেছি না যে ওদের বাড়িতে রুম ভাড়া নিব, তো আমি তো বেশিরভাগই আমার বোনের কাছেই থাকি, আমার বোনের সাথে আমার সাথে খুব ক্লোজ। তারপরে নিল, তো আপুর বাসায় যাইতাম, ওইখানে আসতে যাইতো, মানে ও আমার সাথে অনেক অন্যরকমই করতো। এরকম দেখে আমার আর ভাল লাগে নাই, ও কেমন শুরু করলো, আমাকে অ্যাভয়েড করা শুরু করলো। তো তারপরে আমার আর ভালো লাগে নাই, বাড়িতে থাকতো ভালো লাগে না। পরে আমার একদিন আমার মামা আসলো আমাদের বাসায়, পরে মামার সাথে মামার বাসায় চলে গেলাম, ওইখানে থাকলাম এক সপ্তাহ, মামি খুব আদর করলো। ওইখান থেকে আবার আরেক মামার বাসায় চলে গেলাম, ওই মামার বাসার পাশের বাড়িতে একটা ছেলে ছিল, ওর নাম ফয়সাল। ওই ছেলেটা আবার আমার ওই মামাকে মামা ডাকছে, ওর মা আমার মামাকে ভাই ডাকছে, ওরা আপনের চাইতেও বেশি সম্পর্ক ছিল। যখন আমি গেলাম ওই দিনই, মানে আমাকে দেখা ওই ছেলেটা এত খুশি, মানে আমাকে জীবনে ফার্স্ট ও দেখছে, আমি ওকে ফার্স্ট দেখছি, এত পছন্দ করছে, খুবই পছন্দ করছে। ওই মামার বাসার পাশেই থাকতো, আমার ওই মামাকে ওর মা আর কি ভাই ডাকছে। পরে আমি যাওয়ার পরে মামিরকে জিজ্ঞাসা করতেছে, মামি এটা কে? মামি বলে, আমার ভাগ্নি। বলে, ও আগে তো আসে নাই? বলে, হ্যাঁ আগে আসে নাই, কিন্তু এখন রেগুলারই আসবে, যোগাযোগ থাকবে। তো মামিকে বলছে, মামি আপনার ভাগ্নি তো অনেক সুন্দর, অনেক অন্যরকম, আমার কিন্তু অনেক ভাল লাগছে। পরে মামি বলতেছে, খবরদার উল্টাপাল্টা কোনো কিছু কিন্তু করবি না আর বলবিও না। বলে, না আপনার কি এরকম মনে হয়? পরে এরকম থাকলাম মামিদের বাসায়, মামা রাত্রে আসছে, মামা দেখে খুব খুশি হয়েছে। পরে মামা অনেক আদর করছে, অনেক জিনিসপত্র আনছে আমার জন্য, আবার খাবার টাবার আনছে। তো দুই দিন পরে ফয়সাল সারাক্ষণ দেখি আমার সাথে সাথে। ওইটা ছিল ড্যাম রাতে, ওই বাসাটা ড্যাম রাতে, একটা চর আসছে, চর জাগছে, ওই চরটা খুবই সুন্দর ছিল, শীতের দিন ছিল। তো পরে ফয়সাল ভোরে উঠেই বলতো, কি চলেন ঘুরে আসি। পরে মামিও বলতো, ফয়সাল যা ভাগ্নি রে ঘুরাই নিয়ে, ও তো বেশি দিন থাকবে না, যা ঘুরাই নিয়ে। পরে চরে চলে যেতাম ভোরবেলা, চরে ঘুরতে খুব শান্তি আর খুব ভালো লাগতো, চারিদিকে কুয়াশা। পরে ঘুরতো, তখন বলতেছে, আপনি কি করেন? আমি লেখাপড়া করি। আমি বলি, আচ্ছা সারাক্ষণ আপনি আমার পিছন পিছন থাকেন কেন? হাসা দিছে, ও কিছু বলে না। বলে, কেন সমস্যা? আমি বলি, না সমস্যা না, মানে আমি ব্যাপারগুলি খেয়াল করতেছি। এমনিতে তো আমার মনে অনেক কষ্ট যে এখান থেকে অবস্থা হইয়া তারপরে মামার বাড়িতে গেছি, কিন্তু ওরকম কোনো কিছু কাউকে বুঝতে দিই না, খুব চুপচাপ থাকতাম। পরে ও বলে, কি আপনি এত চুপচাপ থাকেন কেন, এত একা একা থাকেন কেন? আমি বলি, আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না, এই বয়সে আবার এরকম মানুষ হয় নাকি যে ভালো লাগে না আর এত একা একা কেউ থাকে? আমি কিছু বলি নাই। পরে আমি বলি, যে আপনার সমস্যা কি? বলে, না সমস্যা না, আমার না আমার জীবনের ফার্স্ট কাউকে পছন্দ হয়েছে। তা আমাকে বলতেছেন কেন? কারণ আপনি যে সেই মানুষটা মানে এভাবে আর কি বলতেছে। পরে ফয়সাল মানে অনেক পছন্দ করছে আমাকে, প্রায় ছয় দিন চলে গেল। ছয় দিনে মানে আমি দেখছি, আমি যে প্রায় এক বছরের মতো যে আলীর সাথে আমার সম্পর্ক ছিল আমি এরকম কোনো কিছু দেখি নাই। ছয় দিনে আমি ফয়সালের মধ্যে যা দেখছি, আর ও আমাকে অনেক অনেক পছন্দ করলো। আর কখনো আমরা এই যে পাশাপাশি বসলো, ওর সাথে আমার সাথে একটুখানি সাথে সাথে সেটা যেত, ও মানে আমাকে অনেক সম্মান দিত অনেক। পরে ছয় দিনের দিন ফয়সাল আমাকে অফার করলো যে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলছি, এই কয়েকদিনের মধ্যে আমি আপনার অনেক কাছে এসে পড়ছি, আমি জীবনে কোনোদিন কাউকে পছন্দ করিনি কিন্তু আমি আপনাকে পছন্দ করছি। আর ও তখন বলতো না, তখন দেখতেছে আমার চলে আসার সময় হয়ে গেছে, মামারে বলতেছি মামা আমি চলে যাবো ভাল লাগে না। পরে মামা বলতেছে আর দুই দিন থাক, আমি গাড়ি বুঝাই দিয়ে আসি, আমি নিয়ে যাবো বাসায়, একা কার সাথে যাবি। ফয়সাল চিন্তা করতেছে এই দুই দিনের মধ্যে আমার যা বলার বলতে হবে, কারণ ও চলে গেলে আমি আর কখনো কিছুই বলতে পারবো না ওর সাথে। ছয় দিনের দিন ফয়সাল আমাকে অফার করে, তো আমি হ্যাঁ না কিচ্ছু বলি না। আমি মামার বাসায় গিয়েছি আলীকে একবারে ভুলে যাওয়ার জন্য, আমার মন মানসিকতা ছিল এরকম। তো এর মধ্যে ফয়সালের সাথে দেখা, ফয়সাল দেখতে খুব সুন্দর, খুবই সুন্দর ছিল, আর দেখার মতো ছেলে ছিল, লেখাপড়াও ভালো ছিল, এমনিতেও খুব ভালো ছিল। পরে বলতেছে এখন আমি হ্যাঁ না কিছু বলি না, আমার একটু একটু মত যে তাহলে ওরে যদি ভুলে যেতে পারি, আর ও আমার সাথে এত ভালো ব্যবহার করতেছে, এত এরকম করতেছে, তাহলে আমি ওর কি কি গ্রহণ করব না কি বুঝতে পারতেছি না। পরে যা হোক দুই দিনও চলে গেল, ও বলতেছে আপনি তো আজকে চলে যাবেন সন্ধ্যায়, কিছু তো বললেন না। পরে আমি বললাম কি বলবো, কিছু বলার নাই, সকালবেলা ওই দিন জ্বরে, পরে কিছু বলার নাই, আপনি হ্যাঁ না কিছু বলেন। তো আমার আগের অতীতের ব্যাপারে আমি ফয়সালকে কিছুই বলি নাই, শুধু বলছি যে আমার পিছনের সময়টা খুব খারাপ, আমি ওটা কারোর সাথে শেয়ারও করতে পারুম না, আর এখনো কিছু বলতে পারুম না। ও বলে কি আমার সাথে শেয়ার করেন বলেন, আমি বলি যে না ওটা শেয়ার করার মতো না, আমি বলতে পারবো না। তো বলার পরে ফয়সাল বল এরভাবে কথা বলতেছি, পরে দুপুরের মধ্যে ও অনেক অন্যরকমই করতেছে, হ্যাঁ না কিছু একটা আমার বলে যাইতেই হবে, আপনি সন্ধ্যায় চলে যাবেন, ওই দিন সন্ধ্যায় যাওয়ার কথা ছিল, তো ওই দিন সন্ধ্যায় আর যাইনি, পরের দিন দুপুরে যাওয়া হয়েছে। ওই দিন মানে এত অন্যরকম ই করতেছে। পরে আমি বললাম সত্যি সত্যি আপনি আমাকে ভালোবাসেন? আমি অনেক ভালোবাসি অনেক, কি দিয়া বলবো বলেন। পরে আমিও আর কি বুঝতে পারছি, এর জন্য আমি কোনো ই করি নাই। ও দেখতাম কখনো মানে আমার হাতটাও ধরতে চাইতো না, কোনো ই করতে চাইতো না, আমাকে খুব সম্মান করতো, এই ব্যাপারগুলি আমি কখনো আলীর মধ্যে দেখিনি।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ। তো এগুলো দেখার পরে ফয়সালের প্রতি আমার অনেক সম্মান হওয়ার পরে তখন সন্ধ্যায় মামি বাহিরে গেছে, আমি ফয়সাল বসা আর আমার মামাতো বোন বসা, মামাতো বোনটা ছোট। তো তখন আমি বলতেছি আচ্ছা ফয়সাল ভাই সত্যি সত্যি আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি। তো বলার পর আমি বলি কি আমি ওকে ট্রাই করলাম যে ও একটা মেয়ে মানুষকে এরকম দেখা সেরা যেতেছে, তো আলী আমার সাথে এরকম করছে, ও কি চান্স পেলে এরকম করবে? আমি ট্রাই করি দেখি, তাহলে তো আমি বুঝতে পারবো যে ওর মনেও কি।
আচ্ছা,
এই কথা বলার পরে আমি বলতেছি যে আচ্ছা আপনি কি আমাকে কোনো স্পর্শ করবেন বা স্পর্শ কোনো ছোঁয়া দিবেন যে আমি বুঝতে পারবো? মানে এরকম একটা কিছু বুঝাইছি, বোঝানোর পরে ও মানে বুঝতে পারছে, ও ফাল দিয়া দাঁড়ায় যায় বলে কি এটা কেমন কথা বলতেছেন, আমি আপনাকে সত্যিকারই ভালোবাসি, আপনি আমার আমানত আমার কাছে, আমি ওই দিনই আপনাকে গ্রহণ করব যেদিন আমি আপনাকে বিয়ে করব, এর আগে সত্যিকারই ভালোবাসার মধ্যে কোনো কিছু হয় না, কোনো কিছু হওয়ার মতো না।
ওকে,
পরে মানে আমি এতটা অবাক হই ওর চেহারার বিহেভ দেখা, ওর দাঁড়ায় যাওয়া দেখা, মানে আমি এখনো অনুভব করতে পারি, এখন আমার চোখে ভাসে ওর ওই পরিস্থিতিগুলা, মানে আমার এত ভালো লাগছে আর মনে মনে কষ্টও পেয়েছি অনেক। তারপরে ওর আমি কিছুই বলি নাই, ও ওই দিন রাত্রে আমাকে একটা ডায়রি এনে দেয়, অনেক বড় অনেক মোটা একটা ডায়রি এনে দেয়, আর ওই ডায়রিতে অনেক সুন্দর সুন্দর কবিতা লেখা থাকে, ও কবিতা লিখত, খুব সুন্দর সুন্দর কবিতা লেখা। পরে ওইটা আমাকে দেয়, দেওয়ার পরে পরের দিন দুপুরে চলে আসবো, ভোরে চরে নিয়ে যায়, চরে নিয়ে যায় ও অনেক কান্নাকাটি করতেছে, দেখেন আপনারা অনেক আমাদের থেকে অনেক অন্যরকম, আপনাদের পরিস্থিতি আমাদের পরিস্থিতি মিলে না, কিন্তু আপনি আমার কোনোদিন ভুলে যাবেন না বলেন। আমি না কিচ্ছু বলতে পারি নাই, কারণ আমার মনের খবর তো শুধু আমি জানতেছি, আমি কি ওকে গ্রহণ করব না রিজেক্ট করব আমি নিজেও বুঝতে পারতেছি না, কিন্তু আমার ওকে গ্রহণ করতে ইচ্ছে হইতাছে। পরে আমি কিছু বলতে পারি নাই, এরপরে আমি বললাম যে না আমি ভুলবো না, মনে থাকবে সব সময়। পরে দুপুরবেলা চলে আসলাম, আসার পরে বাসায়ও ভালো লাগে না, ওইখানেও ভালো লাগে না, তো ও ওর নাম্বার দিছিল, ও যে উকিলের মাধ্যমে কাজ করতো ওইখানকার টিএনটির নাম্বার দিছিল যে আমাকে ফোন করবেন, বলেন আপনার তো কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, ওয়াদা করে যেন আমাকে ফোন করবেন। আসার এক সপ্তাহ পরে আমি ফোন দিছি, ফোন দেওয়াতে ও অন্যরকম, মানে ওর কণ্ঠ অনেক চেঞ্জ হয়ে গেছে, যে আপনি এক সপ্তাহ পরে, এক সপ্তাহ আমার কি অবস্থা হয়েছে আপনি জানেন, মানে অনেকই করছে। তারপরে মানে আমি নিজে নিজে চিন্তা করলাম, আমি মন থেকে অন্য কাউকে গ্রহণ করতে পারবো না, আর ও আমাকে এত ভালোবাসে, আমি ওর কাছে কি নিয়ে যাব, ওর কাছে নিয়ে যাওয়ার মতো আমার কিছুই নাই, আর আমি এরকম একটা ছেলেকে কেন ঠক দিব, আমার মধ্যে এমন কিছু নাই যে ওর সত্যিকারের ভালোবাসারে আমি গ্রহণ করব। মানে আমি ওই দিন এত কান্না করি, তখন আমি ক্লাস সিক্স উঠছি, মানে আমি ওই ব্যাপারগুলি আস্তে আস্তে বুঝতে পারি, আমার ওই দিনটা যেন এমন একটা কিয়ামতের মতো গেছে, আমি কোন সাইড হইতে পারতেছি না, আয়েশা তো আলীর সাথে কথা বলি না প্রায় তিন মাস, কোনো কিছু ভালো লাগে না, আমি এদিকে যাইতে পারতেছি না, ওইদিকে যাইতে পারতেছি না, পরে মানে আমার নিজের দিকে আমি নিজের চোখ মেলে তাকাইতে পারতেছি না, আমার নিজের কাছে খুব ছোট মনে হইতেছে নিজেরে, যে আমার জীবনে এটা কেমন হয়ে গেছে, কি আমি জীবনে সবচেয়ে যা বেশি ঘৃণা করছি তাই আমার জীবনে হয়েছে। পরে মানে আমি ফয়সালরেও কোনো কিছু বলতে পারতেছি না, পরে ফয়সালের সাথে যোগাযোগ একদম বন্ধ করে দিলাম, যে না আমি ওর কাছে যাইতে পারবো না, ওর ভালোবাসা মোকাবেলা করার মতো আমার পরিস্থিতি নেই, আমার সাহসও নাই ওরকম। পরে যা হোক, ওই আলীর বোনেরা আমাকে ডাকলো, তখন সিদ্ধান্ত নিলাম যে ও যেহেতু আমার সাথে এরকম করছে আমি ওকেই বিয়ে করব, আমি অন্য কারো সাথে যেতে পারবো না।
কাকে বিয়ে করবেন মানে?
আলীকেই বিয়ে করব।
মানে আপনি ফয়সালকে মনে মনে পছন্দ করছেন কিন্তু আপনি আলীকেই বিয়ে করবেন, কারণ আলী আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছে এই কারণেই। ওকে প্রিয় শ্রোতা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা মেয়ে শারীরিক সম্পর্ককে তার জীবনবোধের জায়গাতে কত গুরুত্বপূর্ণ হিসেবে চিন্তা করে দেখে, এবং ক্লাস ফোর ফাইভে এবং সিক্সে পড়ুয়া একটা মেয়ে, এবং এটা জীবনে কি হতে পারে যখন অলরেডি সে ফল ইন লাভ উইথ সামওয়ান, যেটা আলটিমেটলি তার মনের দিক থেকে সে প্রচন্ড রকমভাবে পছন্দ করছে রেসপেক্টের জায়গা থেকে, কিন্তু আলীর বোনরা তাকে সংসারে হয়তো বা নিতে চাচ্ছে এবং সে আলীকেই মেনে নিচ্ছে কারণ আলীর সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং খুবই 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 ইম্পর্টেন্ট একটা জায়গা আজকের এই হ্যালো 8920 তে। স্টোরি শুরু মাত্র, এটা শেষ কোথায় হয়েছে ইভেন ইউ ক্যান্ট ইমাজিন। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঠিক রাত 12:06 আমরা ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। এই আয়েশাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06। 12:06 হচ্ছে সময়, কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও হ্যালো 8920 তে আরো একবার স্বাগত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 চলছে এবং হ্যালো 8920 তে আজকে জীবনের গল্প বলছে আয়েশা। আয়েশার মতো আপনিও যদি এখানে এসে লাখো মানুষের সামনে মন খুলে আপনার মনের কথাগুলো যা আপনার জীবনে ঘটে গেছে সেটা যদি বলতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আপনি টিএনটি নম্বর থেকে ফোন করতে পারেন 9115668। আরো একবার বলছি 9115668। ফেসবুকে চলে আসতে পারেন তাকে দেখার জন্য এবং একই সাথে আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাওয়ার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ আয়েশা, আমরা যেখানটাতে ছিলাম, আপনি বলছিলেন যে আলীর বোনরা আপনাকে ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে কি বলল আপনাকে?
হ্যাঁ, তখন ওর বড় বোন ডেকে নিয়ে বলল যে আমার ভাই তোকে পছন্দ করে, আমাদের বাসার সবাই তোকে পছন্দ করে, আমরা চাই তুই আমাদের বাসায় আয়। পরে আমি মনে মনে ভাবলাম যে আমিও তো ওর সাথেই জীবন শুরু করব, কিন্তু ও আমার যতই অপছন্দের মানুষ হোক এখন, তারপর আমি ওর সাথেই যাবো, যেহেতু ওর বোনেরা, ওর সাথে তখন তেমন একটা সময় দিতাম না আমি, ওর বোনেদের সাথে আমার সময় যেত। এক পর্যায়ে দেখা গেল আমাদের বাড়ির পরিস্থিতি এত খারাপ হলো, আমার আম্মা সিদ্ধান্ত নিল আমাদের বাড়ি বিক্রি করে চলে যাবে।
আচ্ছা,
বিক্রি করার ক্ষেত্রে আমার ভাইয়ারা বলল যে বাড়ি বিক্রি করতে পারবা না, আমাদের অর্ধেক দিয়ে যাও, তাহলে তুমি বিক্রি করে চলে যাও। তো আম্মা সেটাই রাজি হইল যে এই পরিস্থিতি থেকে বাঁচার হইলে তাহলে আমার এটাই করতে হবে। দুই ভাই মিল্লা অর্ধেক বাড়ি পায় না, তারপরও আম্মা দুই ভাইকে অর্ধেক বাড়ি দিয়ে দিল। আর আমাদের বাড়িতেও মোটামুটি এই ব্যাপারটা জানা হইল, আমার আম্মা আমাদের কেউ রাজি না, কারণ ওদের পরিবেশ একদম ভালো ছিল না, আমাদের পরিবেশের সাথে মিশত না। তো আমার আম্মা অনেক বুঝাইছে, বুঝাইয়া মাঝখানে আমাকে বিয়ে দেওয়ারও চেষ্টা করছে। আমি পালাই আমার খালার বাড়িতে চলে যাই, কারণ আমার আম্মা তো জানে না আমার জীবনে কি ঘটে গেছে, একটু একটু টের পাইছে, এর জন্য আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি আম্মাকে বুঝাইতে পারি নাই যে আমি অন্য একটা ছেলেকে গ্রহণ করতে পারবো না, কখনোই না। তো এর জন্য আমার খালার বাসায় চলে যাই। তখন আমার আম্মা অনেক অপমানিত হয়, খুব কষ্টও পায়, কিন্তু তারপরও কিছুদিন পরে আবার আমি বাড়িতে আসি। আসার পরে আম্মা আমাদের বাড়ি বিক্রি অর্ধেক ভাইয়াদের দিয়ে দেওয়া হয়, আর আম্মাও বাড়ি বিক্রি করে ফেলে। এখন আমাদের যাওয়ার পালা, এখন আমি ওইখানে গেলে তো আমাকে বিয়ে দিয়ে দেবে, আমার মাথায় এই টেনশন। তখন ওর বোনদের জানাই, আপা আমি কি করব, ওর সাথেও আমি কোনো কিছুই আর কি শেয়ার করতাম না। ওর বড় বোনকে জানাই, আপা আমি কি করব। ওর বড় বোন বলে, কি করবি, মানে আমরা আছি না, তুই তোর আম্মার সাথে যাবি না, আমাদের বাসায় এসে পড়বি। আমি কিভাবে আসবো? ওর বড় বোন বলে, যা বুঝার যা হওয়ার আমি বুঝুম, তুই আইসা পড়বি। আর এত কিছু যে হয়েছে, মানে আমি ভয়তে কাউরে বলতে পারি নাই, কারণ একদিকে আমাদের বাড়ির চাপ, আর একদিকে ওর ভাই খুব প্রভাবশালী, দেখা যাবো আমার ভাই ওর ভাই লেগা যাবো, এগুলা নিয়ে অন্যরকম একটা পরিস্থিতি হইব। এর জন্য সবকিছু আমি সহ্য করে গেছি। পরে আমার বুদ্ধিতে আমি বললাম, সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, আমার এটা করাই উচিত। পরে ওর বোন বলতেছে, তুই আমাদের বাসায় চলে আসবি, তুই কাপড় চোপড় যা আছে সব আমাদের বাসায় রাখা শুরু কর। আমি তখন থেকে এই টেলারিং কাজটা, আমি ক্লাস থ্রিতে থাকতে থেকে টেলারিং কাজ জানি, শিখছি আস্তে আস্তে। আমার আম্মাকে করতে দেখছি, দেখা দেখে আমি শিখছি। আমি আমার কাপড় চোপড় আমি বানাইতাম, ওরা সবচেয়ে বেশি পছন্দ করতো আমাকে, আমি কাজ জানি, আমাদের পরিবেশ অন্যরকম, সবদিকে আমাকে পছন্দ করতো। ওর বাবা আমাকে খুব বেশি পছন্দ করতো। পরে ও কাজে চলে যায়, আর আমাদেরও বাড়ি থেকে চলে যাওয়ার সময় হয়ে যায়। তখন আমি যাই বলি, যা পা আমাদের তো বুধবার দিন চলে যাবে, তো আমি কি করব। তো বলে কি, বাড়ি থেকে যেভাবে যা পারস নিয়ে চলে আসা পর, বুধবার দিন গেলে বুধবার দিনই তুই যাইস না, তুই মঙ্গলবার দিন আমাদের বাসায় আসা পর। তো আমি মনে মনে চিন্তা করলাম, মঙ্গলবার দিন আসলে হইচই পড়ে যাবে। তো আমি আস্তে আস্তে এক সপ্তাহের মধ্যে, আমার আম্মা টেরও পায় নাই, কারণ আম্মা ব্যস্ত ছিল কিভাবে জিনিসপত্র নিবে, কিভাবে ওই জায়গা, আমাদের আম্মা চলে যায় গাউসিয়াতে, তো ওইখানে যাতায়াতের উপরে আসিল, ওইখানে জায়গা কিনবে, এর উপরে আমার আম্মা খেয়াল দিতে পারে নাই। আমি আমার কাপড় চোপড় সরাইতেছি, আমার আম্মা টের পায় নাই। ওদের বাড়িতে আমার সমস্ত কাপড় চোপড় নিয়ে রাখা শুরু করলাম, কাজ করে আমার কাছে হাজার খানিক টাকার মতো ছিল, এটাও আমার নিজের কাছে রাখলাম। আমরা বুধবার দিন সকালে 10টায় রওনা হই। হওয়ার পরে আমাদের ওইখানে যাওয়ার সময়, আগের বার খালার বাসায় চলে গেছি, পরে খুব হইচই গেছে, এর জন্য এবার যেন আর হইচই না হয়, ছোট্ট একটা কাগজে একটা দুইটা কথা লিখলাম যে, আম্মা আমি ওদের বাসায় চলে যেতেছি, তুমি আমাকে খুঁজো না, আর ওরা যদি খবর পাঠায় তুমি আইসো না, আমার কখনো আমার খোঁজ খবর নিও না। এতটুকু লেখা। আমি আমাদের যাইতাছি, যাওয়ার পথে রাস্তার মাঝখানে আমার মেজো আপুকে বলি, আপা এই কাগজটা নাও। এটা কি? কিছু না, এখন দেখো না, একটু পরে দেখো, গাড়িতে বৈশা দেখো এটা কি। তো সবাই যাওয়ার দানে মেজো আপাও খেয়াল করে নাই, মেজো আপার হাতে ওইটা দিয়েই, মেজো আপার সাথে হাঁটতে হাঁটতেই আমি পিছন থেকে নাই হয়ে গেছি, মানে আলীর মেজো বোন যে ওনার কাছে এসে পড়ছি। ওরা বলছে যেভাবে যেভাবে এখানে এসে দাঁড়াইছে, ওইখানে আমি যা দাঁড়াইছি, ওরা নিয়ে আমাকে চলে গেছে ওর মেজো বোনের বাড়িতে। ওর মেজো বোনের বাড়ি খুব দূরে ছিল,
মানে কি আপনাকে বিয়ে দেওয়ার জন্য?
হ্যাঁ হ্যাঁ। পরে আমার মেজো বোন দেখে যে আমি নাই, তখন খোঁজ করতেছে কি ওই কই ওই কই। আমি কিছুক্ষণ দাঁড়াইয়াছিলাম একটা বাড়ির ছাদে, পরে আমি দেখতেছি দাঁড়ায় দাঁড়ায়, আমি দেখতেছি আর খুব কাঁদতেছি। পরে আমার মেজো বোন ওই কাগজটা নিছে, মা ও তো আমার হাতে একটা কাগজ দিছে, আমি তো বুঝতে পারি নাই। পরে বলে, দেখ তো কি, আমার বাবা মারা যাওয়ার পরে আমার সেজো ভাই আমাদের দেখছে, আমার বাবার মতো করে পালছে, ওই সেজো ভাই নিয়ে পড়ছে, যখন এই লেখাগুলি পড়ছে আমি ছাদ থেকে দেখতেছি, আমার মেজো ভাই এমন জোরে একটা চিৎকার দিয়ে কান্না করছে, মানে আমি ওইটা দেখতে পারিনি, আমি তখন ওই ছাদে দাঁড়াই কান্না করতেছি, আমার আম্মা কান্না করতেছে, আমার বোন কান্না করতেছে, রাস্তার মধ্যে সবাই তিনজন তিনজন ধরে কান্না করতেছে, আর ওই পরিস্থিতিটা আমি ছাদে থেকে দাঁড়াইয়া দেখতেছি, আর বলতেছি যে কার জন্য কি করতেছি আমি নিজেও জানি না, আল্লাহ তুমি জানো। জীবনের সবচেয়ে অপছন্দের মানুষের কাছে যেতেছি, আর নিজের মানুষদের কষ্ট দিয়া, আমি জানি না আমার সামনের পরিস্থিতি কি।
এবং শুধুমাত্র এটা আপনি করছেন এই কারণে, কারণ আপনার ভিতরে এই বিলিপটা ছিল যে যার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়ে গেছে তার সঙ্গে যেভাবেই হোক থাকতে হবে, তাই না?
আমি অন্য কাউকে গ্রহণ করতে পারবো না মন থেকে। পরে ওরা চলে গেছে, আমার মেজো ভাই সেজো ভাই বলে যে ওরে আর খুঁজবো না, আমার আম্মা আসতে চাইছে, আমার আম্মাকে টাইম না নিয়ে গেছে, বলে আর ওরে খুঁজবো না, কোনোদিন খুঁজবো না, ও ওর ভাগ্য নিয়ে চলে গেছে, আর কখনো ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, তাইলে আমি কোনোদিন তোমার কাছে থাকবো না। পরে আমার আম্মা অনেক কাঁদতে কাঁদতে মেজো বোন কাঁদতে কাঁদতে চলে গেছে, আর তখন আমার সেজো ভাই ছাড়া আমাদের ফ্যামিলিতে কেউ ছিল না। পরে ওরা চলে যাওয়ার পরে আমি ছাদ থেকে নাইমে আসি, ওর বোন যেখানে দাঁড়াইতে বলছে ওইখানে চলে যাই। পরে ওর বোন আমাকে রিক্সা করে নিয়ে ওদের বাসায় চলে যায়। পাঁচ দিন পরে ও কাজে থেকে আসে, আসার পর ওর বাবাও আসে, ওরে পাঠায় আমাকে নিয়ে আসার জন্য ওর মেজো বোনের বাসা থেকে। পরে ও গেছে যায়া, মানে ওই দিনও ও আমারে দেখা, ও কিছু বলবো কি, ও কখনো তেমন কোনো কিছু বলতো না, আমি ওর দিকে তাকাইও নাই, ওর সামনেও যাই নাই, ওর সামনে যাইতে আমার ভয় লাগতো, আমি এটা প্রকাশও করতে পারতাম না। পরে বললো যে চল, কোথায়, আব্বু আসছে, বড় ভাই তোরে আব্বুর কাছে নিয়ে যাবো, পরে আব্বু যা বলে তাই। পরে খুব সকালে আয়সা পড়লাম, আয়সা ওর বাবারে বললাম যে বাবা আমি তো আয়সা পড়ছি, আমি আপনাদের এখানে থাকতে চাই। পরে ওর বাবা মহা খুশি, আয়সা পড়ছো থাকো, সমস্যা কি। পরে ওর বড় বোনটা ডাক দিল, কি ব্যাপার কি হয়েছে, কয় আব্বু তো আয়সা পড়ছে, এখন কি করা যায়, কি করা যাব, এখন বিয়ের ব্যবস্থা করো। পরে ওরা বিয়ের ব্যবস্থা করলো।
তখন আপনি কোন ক্লাসের স্টুডেন্ট?
তখন আমি সিক্স এর অনেকটা দুইটা পরীক্ষা দেওয়া হয়েছে আমার, আর পরীক্ষা
ক্লাস সিক্সে পড়ছিলাম।
হ্যাঁ, ক্লাস সিক্সে। পরে ওইভাবে বাসায় থাকা হইলো, হুজুর ডেকে না বিয়ে দিল। ভাইয়া বিয়ে যে দিল, মানে ওরা পারলো না আমাকে একটা ওদের টাকা দিয়া নতুন একটা কাপড় কিনে দিতে, ওরা কিছুই আনবে না, বলে এরকম এটা দিয়ে এইসব হবে, ওর থ্রি পিস আছে এগুলো পরেই। পরে পাশের যে মানুষগুলো আছে ওরা বলতেছে বিয়ে তো একবারই হয় মানুষের, বারবার কি হয়, একটা কাপড় পরানোর দরকার আছে না, একটা মেহেন্দি পরানোর দরকার আছে না। পরে বলে কি করব, টাকা তো আর নাই। পরে আমি বললাম কি আপা আমার কাছে 1000 টাকা আছে, এই টাকাটা নেন, আমি দিয়ে আমি আর কিছু বলি নাই। পরে আমার ওই টাকাটা দিয়েই আমার জন্য একটা কাপড় আনা হয়, ওর জন্য একটা পাঞ্জাবি আনা হয়। এই ব্যাপারটা আমার এত কষ্টকর মনে হয়েছে, আমি কাউকে কিচ্ছু বলতে পারতাছি না, আমি শুধু ভিতরে ভিতরে মানে ফাইটা যাইতেছি। পরে ওই কাপড় আনে আর পাঞ্জাবি আনে ওদের ওইখান থেকে, পরে আমাকে কোন রকম একটু মেহেন্দি পরানো হয়, তারপর আমাদের বিয়ে হয় আসরের সময়, জুন মাসের 16 তারিখে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে 8টার দিকে সবাই খাওয়া দাওয়া করলো, 10টা পর্যন্ত সবাই কথাবার্তা বললো, যার যার মতো শেষে শুইতে চলে যাইতেছে, আমি দাঁড়াই আছি বারান্দায়, আমার সাথে কারো কোনো কথা নাই, ও তো এখন আমার হাজবেন্ড হয়েছে, তো ও দাঁড়ায় ও বারান্দায়, ওর বড় ভাই বিয়ে করছে, ও একটা রুম নিয়ে থাকে উনি, আর বড় বোন এক রুমে থাকে, আর আমার শ্বশুর শাশুড়ি এক রুমে থাকে, আর ও থাকতো খোলা বারান্দায়। কেউ আমাকে কিছু বললো না, আমি বারান্দায় দাঁড়ায় আছি, সবাই যার যার মধ্যে রুমে যায়, দরজা আটকাই দিল, ও আমাকে বারান্দা থেকে টাই না ওই খোলা বারান্দার মধ্যে নিয়ে গেল। মানে ওই পরিস্থিতিটাও আমি আজও বলতে পারি না যে আমার জীবনের কি করুণ পরিস্থিতি, ওইটা ওইটা আমি এখনো বলতে পারি না, ওই খোলা বারান্দার মধ্যেই।
খোলা বারান্দার মধ্যেই মানে খোলা বারান্দার মধ্যে
হ্যাঁ,
ওহো
আমার খোলা বারান্দার মধ্যে কোনো ঢাকনা নাই, কোনো কিছু নাই, ওটার মধ্যে আমাদের বাসর ঘর হইল। ও আমাকে কোনো কিছু বললো না, ওর মতো করে আমাকে ব্যবহার করলো, আমি কিছু কথা বলতে চাইলাম, ও বলে কিছু বলার দরকার নাই, আমি শুনতে চাই না। রাত্র যখন দুইটা,
কি বলতে চেয়েছিলেন আপনি ওই রাতে? ওকে হয়তো জীবনে কোনোদিন বলা হয়নি, আপনি বলুন আজকে কি বলতে চেয়েছিলেন আপনার জীবনের প্রথম মানুষ, যার কাছে আপনি শুধুমাত্র আপনার শরীর অন্যায়ভাবে ব্যবহার করেছে একজন, সে কারণে আপনি এথিক্যাল পয়েন্ট থেকে তার কাছে এসেছেন। এই এথিক্স এর কতটা যৌক্তিকতা আছে আমরা ঠিক জানি না, তবে অসংখ্য অসংখ্য বাঙালি মেয়ে আছে যারা এরকম প্রান্তিক পর্যায়ে বড় হন এবং যাদের মধ্যে এই ধরনের বিলিফটা আছে। আপনি একটু প্লিজ নিজেকে কন্ট্রোল করুন। হ্যাঁ, আপনি নিজেকে কন্ট্রোল করে একটু বলার চেষ্টা করুন, আমরা একটু শুনি। হ্যাঁ, কারণ আপনার কাছ থেকে আজকে অনেকেই শিখবে, কারণ অনেকে এরকম বিলিভ করেন যে শরীর গেছে মানে হচ্ছে সেটা যাই হোক না কেন, মন থেকে পছন্দ করি আর না করি এই মানুষটার সাথে আমার সারা জীবন থাকতে হবে। আজকে বেস্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে হাজির করেছি, এবং যারা অনেক অনেকে এই ভদ্রমহিলার মতো বিলিভ করেন তারা আলটিমেটলি শেষ কি পরিণতির শিকার হন সেটা আজকে হ্যালো 920 তে আপনারা জানবেন। ওকে, কি বলতে চেয়েছিলেন আপনি বিরাতে, তাকে কি বলতে চেয়েছিলেন?
আমি বলতে চেয়েছিলাম যে তুমি তো লাস্টের দিকে আমাকে অ্যাভয়েড করতে শুরু করছো, কোনোদিন আমাকে ছাইড়া যাও না, আর আমি ও মন থেকে তোমাকে গ্রহণ করতে চাই, আমি ওই কথাটাই বলতে চাইছিলাম যে
আজকে কখনো বলা হয়নি
না, আমি এখনো বলি নাই।
ওকে ফাইন, তারপর কি হলো, আপনি শুধু স্টোরি গুলো বলুন আমাদেরকে, একের পর এক কি হয়েছে।
তারপরে আমাদের সংসার জীবন শুরু হয়, আমরা ওই বারান্দাতেই থাকা শুরু করি, তারপরে ও কাজে যায় না, ওর কাজ একদম টোটালি বন্ধ হয়। এরপর থেকে ওদের পরিবার দিক থেকেও আমার উপরে অনেক অত্যাচার শুরু হয়, আমাকে কখনো কোনো কাজ নিয়ে ওরা কোন খুঁত ধরতে পারে নাই, কোনো কিছুই করতে পারে নাই। এর জন্য ওরা আমাকে বকাবকি করতে পারত না, কিন্তু ওর কাজ করা না নিয়ে আমাকে খুব গালাগালি করতো, ঠিক মতো খাইতে দেওয়া হইতো না। এক পর্যায়ে আমার ছেলে পেটে এসে সময়টা খুব কষ্টকর কাটে, ঠিক মতো খাওয়া দাওয়া নাই, মানে অনেক ঝামেলায় এই টর্চারিং করতেছে, এই কথা বলতেছে, ওই কথা বলতেছে, ও কাজ করে না, ওর বউরে দিয়া কাজ করে পোষায় নিবা, তারপরে ও কাজে যায় না। আমি বললাম যে দেখো কাজ করো না, এখন এরকম বলতেছে, তোমার বাবা বলতেছে দুজনকে খাওয়াবো নাকি। তারপরে ওর বাবা আমাদের আলাদা করে দেয়, দেওয়ার পরেও ও কাজ করে না। আমি আমাদের বাড়িতে যাই, বাড়িতে যে সেলাই মেশিন আনি আম্মার কাছ থেকে, আমাদের বাড়িতে যেমনি হোক একটা মিল হয়েছে। হওয়ার পরে আমার আম্মা ওরে কাপড় চোপড় দেয়, আমাকে গলার চেন কিনে দেয়, কানের জিনিস কিনে দেয়, মানে মোটামুটি আমার আম্মা যত যা পারছে দিছে। আমি সেলাই মেশিন আনি, আইনা সেলাই মেশিনে কাজ করি, ও টোটালি কাজ করে না, একবার দুইবার কাজ করলে তারপরে আবার দুই তিন মাস বসে থাকে। এরকম করে চলতে চলতে আমার বড় ছেলে তখন হবে খুব ব্যথা, তিন দিনের পরে আমার বড় ছেলে হয়, তারপরে আমার আম্মা আমাকে নিয়ে বাড়িতে চলে যায়। এইভাবেই জীবন চলতে থাকে, ঠিক মতো ও আর কাজই করে না। তারপরে আমি তিন মাস পরে আমার ছেলেকে নিয়ে আবার শ্বশুর বাড়িতে আসি, একসাথেই খাওয়া দাওয়া। তো ওদের বাড়ি থেকে আমাকে ঠিক মতো খাবার দেওয়া হয় না, তো আমার ছেলে দুধ পায় না, এর জন্য আমার ছেলে খুব কান্নাকাটি করে। বাড়িতে তিন মাস থাকছি, তখন কোন কান্নাকাটি ছিল না, কিন্তু এখন ওর শুধু আমাশা পায়খানা হয় আর দুধ পায় না, খালি সারাদিন চিৎকার পারে। ওর কাজ করে না দেখে আমার শ্বশুর আবার আমাদের আলাদা করে দেয়।
কি কাজ করতে এমনিতে এসে?
ও আমার শ্বশুরের সাথে ট্রাকে হেল্পারি করত।
আচ্ছা,
তো কাজ করে না, এর জন্য আবার আলাদা করে দেয় যে আলাদা করলে ও কাজ করবে। তা আমি ওই যে সেলাই মেশিনে কাজ করি, টেলার্সের দোকান থেকে কাজ আই না, বাসায় বসে বসে করি। তারপরে ছেলেটা খুব অসুস্থ, আমি কাজও করতে পারি না, ওরা আর আমাকে কাজ আনলে ঠিক মতো দিতে পারতাম না, এর জন্য ওরা আমাকে আর কাজ দেয় না। তখন এই যে বুঝাইতে থাকি কাজ করো, এখন বাচ্চাটার জন্য কাজ করো, বাচ্চাটার এরকম কষ্ট হইতাছে, ও কিছুই শোনে না, হ্যাঁ হ্যাঁ করবো, বাস এই পর্যন্তই। এমন একটা সময় যায় আমি একটা না দুই দিন তিন দিন করে না খেয়ে থাকি, মাঝখানে একদিন দুপুরে খাইতে পাই। আমার শাশুড়ি ওকে ডাইকা নিয়া চুরি করে ভাত খাওয়ায় দেয়, ও খায়া আইসা পরে আমার দিকে কখনো ফিরাও তাকায় না। তো আসলে আমি আমার জ্বালানা খুলা দেখি ও ভাত খাইতেছে আর এদিক ওদিক না খাইতেছে, আমি দেখি কিনা। আমার এত কষ্ট লাগে, আমি কখনো মুখ ফুটে কিচ্ছু বলতাম না, কোনোদিন কোনো অভিযোগ করতাম না। পরে ও ভাত খাই আইসা পড়ছে, ওই দিন আমার একদম নিচু খেয়ে দেখা, একটা খালি পেটে থাকা মানুষ, একটা পেট ভরা মানুষ। ও মানে আমার সাথে সম্পর্কটা প্রতিদিন ওর চলত, আমার কষ্ট হইতেছে না কি হইতেছে ও এটা বুঝতো না। ওই দিন যেদিন আমি ওই দিন তিন দিন একটা না পানির ওপরে, আমার কোনো খাবার নাই, কোনো খাবারের ব্যবস্থা ও করে না, ও আসে ঘুরা চলে যায়। আমি বলি যে আমার খুব ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগলে আমি কি করবো, কয়া ঘরে থেকে বাইর হইয়া চলে যেত, ঘরে আসলেই প্যান প্যান, এর জন্য ভয়তে কথাও বলতাম না। যদি বলতাম আমার ক্ষুধা লাগছে, এত চিল্লাচিল্লি করতো, ওর মা ওর বোন সবাই এসে আমাকে গালাগালি করতো, কান পরা দেশ, এখনই কান পরা শুরু হয়ে গেছে, আলাদা করে দিছি না, এখন খাইতে পারস না, মানে খুব, এর জন্য ভয়তে কিছুই বলতাম না। তো ওই দিন খাইয়া আসছে, আসার পরে আমার সামনে ও আইসা আমারে ধরতেছে, পরে আমি সরে গেছি যে আমি আজকে তিন দিন যাবত না খাওয়া, শুধু পানির উপরে আছি, তোমার কি মনে হয়? কই কো আমি কি খাইছি? আমিও তো না খাওয়া, না খাওয়া মানে আমি তো দেখলাম তুমি ভাত খাইছো, ও দেখা ফেলাইছো, দেখলে তো দেখছই, আমি খাবো না, তোমার জন্য কি আমি না খাইয়া থাকুম নাকি? তো আমার খাবার কই, তোমার খাবার তুমি গুছায় নাও, আমি আর কিছু বলি নাই। পরে গেছে এরকম করতে করতে ওই বাসা থেকে আমাদের আলাদা হয়ে যাওয়া হয়। ও বলতেছে ও আর কাজ করবে না, পরে আমাকে বাড়িতে পাঠিয়ে দিবে, আমার মার বাড়িতে। তো আমি বলতেছি আমি যাবো না, আমি এখানে টুকিটাকি করে কাজ করে আমি যেভাবে পারি চলবো। ও বলে না এখানে থাকতে পারবো না, এখানে ভাড়া লাগবে, আমি ভাড়া টাড়া দিতে পারবো না, আর তোমারটা তুমি বুঝবে, আমি মার সাথে থাকুম, আমি থাকবো না এখানে। পরে কি আর করা, ও ভ্যান ট্যান ই করে দেয়, আমি সবকিছু নিয়ে আমাদের বাড়িতে চলে যাই। মার কাছে যাওয়ার পরে থাকলাম একটা না তিন মাস, তিন মাস পরে আমার ছেলেটা একটু হাঁপড় দেয়। আজকে যেমন ওর জন্মদিন, আমার ছেলেটারে কখনো ও দুই টাকা দেয় কোনো কিছু কিনা খাওয়াইতো না, আর একটা দুধও কিনতে পারতো না। আমার বাড়ি থেকে আমার মা দিয়ে যেত সবকিছু, আমার মা আমাদের সাথে মিল হওয়ার পর থেকেই আমার মা আমাকে টানা শুরু করছে। পরে আমার মা আমাকে অনেক নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি যাইনি। আমি মনে মনে আমার প্ল্যান ছিল যে আমার ছেলেটা বড় হোক, তখন তো আমাকে কেউ কোনো জায়গায় নিয়ে বিয়ে দিতে পারবে না, আমি ছেলেটাকে নিয়ে জীবন কাটাই দিতে পারবো, এরকম আমার সবসময় প্ল্যান ছিল যে আমার একটা বাচ্চা হইলে, ও একটু বড় হইলে তখন আমি আলাদা হয়ে যাবো ওর কাছ থেকে। ওরা কখনো আমি এটা বুঝতে দিইনি। বাড়িতে গেছি পরে তিন মাস পরে, এই শনিবারে আমার ছেলের জন্মদিন গেছে, তার পরের শনিবারে আমার ছেলেটা পানিতে পড়ে মারা যায়।
ও মাই গড, কিভাবে পানিতে পড়লো?
আমাদের বাড়িতে একটা পুষ্করিণী ছিল, ওই পুষ্করিণীর সামনে খুব গাছ গাছালা ছিল, তো ওগুলা থেকে সাপটা আসতো, তো আমার আম্মা ওই দিন জঙ্গলটা পরিষ্কার করে ফেলছে। তিন চার মিনিটের ব্যবধানে আমার ছেলেটা আপুর দিয়ে ওই পুষ্করিণীর সামনে চলে গেছে। যায়া কিভাবে কি হয়েছে জানি না, পরে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলতেছে ওর ঘেটিটা ভাঙ্গা গেছে, এখন কি হয়েছে এটা সেটা কেউ বলতে পারে না। আর এইদিকে খুব কালো দাগ ছিল গালের এই সাইডটাতে। আমি যে ছেলেটাকে নিয়ে সব বলেছিলাম, আমার একটাই আশা ছিল আমার ছেলেটা একটু বড় হোক, আমি কাজে লেগে যাবো, যে কোনো জায়গায় আমি কাজে লেগে যাবো, আমি ওর আশা করবো না। কিন্তু আমার ওই ছেলেটা পানিতে পড়ে মারা গেল। পরে আমার আম্মা বলতেছে তোর আর যাইতে হইব না, যা দেখার তো দেখে নিছস, মানুষের জীবনে এরকম হয় না। আর আমার ছেলেটা সবার আদরের ছিল, আমার বোনেদেরও মেয়ে, আমার ভাইয়েদেরও মেয়ে, ছেলে শুধু আমারই ছিল। পরে ছেলেটা মারা গেল, তারপরে দুই মাস আরো থাকলাম। দুই মাস পরে ওর সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম, পরে ওর সাথে আবার এসে পড়লাম আমার শ্বশুর বাড়িতে। তখন বাড়ির পরিস্থিতি দেখলাম, আম্মার মনটা খারাপ, আম্মা আর আমার আসতে দিব না। এখন দেখি যদি ওখানে থাকতে পারি, থাকতে চাই, তাহলে মানে আমার আম্মার ইচ্ছা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, কিন্তু আমি মন থেকে অন্য কাউরে কখনো মাইনা নিতে পারতাছি না। আমার সিদ্ধান্ত যে বিয়ে একবারই হয় মানুষের, আর গেছি একা একা, কেউ যেন বলতে না পারে যে আমি সংসার করতে পারিনি। পরে আমি আবার আয়সা পড়ি আমার শ্বশুর বাড়িতে। আয়সা পড়ার পরে দুই মাসের মতো আমার শ্বশুরের সাথে আমার হাজবেন্ড ভালোভাবে কাজ করে, তখন আমাকে খুব আদর করে, আমিও মেশিনে কাজ করি। দুই মাস পরে আবার কাজ ছেড়ে দিছে। কাজ ছেড়ে দেওয়ার পরে আমার শ্বশুর খুব রাগ করে, ফ্ল্যাট ভাড়া নিছে তিন রুমের, আমার যা থাকে আমি থাকি আর আমার শ্বশুর শাশুড়ি থাকে। এখন আমার শ্বশুরের মাথা খারাপ যে এত টাকা আমি ভাড়া দিতে পারবো না, তোমরা যার যার মধ্যে সবাই আলাদা হয়ে যাও। তখন সবাইকে আলাদা করে দিল, ও আমাকে নিয়ে গেল, ওর এক বন্ধু থাকে ওই বন্ধুর সাথে অনেক দূরে বাসা নিয়ে গেল। তখন আরো দুই তিন বছর পরে তখন আমার আবার আমি প্রেগনেন্ট। এত বছরের মধ্যে আমি কখনো ওরে মুখ ফুটে কিচ্ছু বলিনি আর আমাদের মধ্যে ঝগড়াও হয়নি। পরে আমার ওই বাসাতে রুম ভাড়া নেয়, ওই ওই বাসাতে রুম ভাড়া তখন 1200-1300 টাকা। ও ওই বন্ধুর সাথে কাজ নেয়, বাসে হেল্পারি করবে, তো একদিন হেল্পারি করলে 100 টাকা পাবে। ও সারা মাসে দুই দিন কি তিন দিন হেল্পারি করত, আর সারা মাস বন্ধু বান্ধবের সাথে আড্ডা আর ঘুরে বেড়ানো, আর না হলে ঘরে ঘুমায় থাকা। তো আমার দিনে দিনে সময় বাড়তে শুরু করলো, ডেলিভারি সময় হয়ে গেছে। এমন সময় আমার ঘরে একটা মোট চাল ছিল না যে আমি রান্না করে খাবো, বা 10টা টাকা ছিল না যে আমি গাড়ি ভাড়া দিয়ে কোথাও যাব। তো এই অবস্থায় আমার অনেক ব্যথা, তো আমি বলতেছি দেখো এই অবস্থা এখন কি করুম। ওর ডাইরেক্ট কথা, আমি যদি কখনো কিছু বলতাম আমি কি করুম, তুমি দেখো আমি কি করুম। পরে আমি আরো এর জন্য কিছু বলিও নাই। ওই দিন ও সকালে চলে যায় বাসে হেল্পারি করার জন্য। তো এখন আমার এত ব্যথা, আমি যে রিক্সা ভাড়া দিয়ে যে হসপিটালে যাব, ওই বাড়ি এলি আমাকে খুব আদর করতো, আমাকে ব্যাগটা কাট করে দিছে যেন আমার ডেলিভারিটা একবারে ফ্রি ভাবে হয়। উনি তো আমার পরিস্থিতি দেখতেছে, উনি আমাকে অনেক কাজে না দিত, আমি ওই অর্ডারি কাজগুলো করে করে চলতাম। চিন্তা করলাম যে আমার যেকোনো সময় ডেলিভারি হইতে পারে, আমার জমানো 400 টাকার কাজ আছে, কিভাবে কি করব, ডেলিভারি হলে তো মেশিনে বসতে পারবো না, তো আমার হাতে টাকাও নাই। ওই দিন সকালে আমি মেশিনে বসলাম এই ব্যথা নিয়ে, আমি 400 টাকার কাজ করলাম। বিকেল হয়ে গেল, বিকেলে ওই আপা সবাইরে বলল যে ওর হাতে কোনো টাকা নাই, তোমাদের অর্ডার গুলা নিয়ে যাও, ওরে টাকা দাও, ও হসপিটালে যাবে, ওর অনেক ব্যথা। পরে সবাই আমাকে টাকাগুলি দিয়া যায়, মানে আমি হসপিটালে যাই, ওরা সাথে সাথে আমাকে ভর্তি করে। ভর্তি করার পরে ওরা দেখছে মানে ওই বাচ্চাটার মাথাটাও এমন আঘাত পাইছে, আমার তো তখন ডেলিভারির ব্যথা ছিল, আমি তো বুঝতে পারিনি, আমি খিচা খিচা কাজ করছি, মানে ওই বাচ্চাটার মাথাটার নিচের দিকে ছিল, তো একদম মাথাটা নষ্ট হয়ে গেছে আমার কাজের ক্ষেত্রে। ওরা কিচ্ছু বলে নাই, রাত্রে তখন 3টা বাজে, আমার অনেক ব্যথা। পরে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব না, আমার আম্মাকে ফোন দিছি, আমার আম্মা রাত্রের 12টার সময় আসছে, আসার পরে ওরা সই টই নিয়ে আমাকে সিজার করে। আমার একটা বাচ্চা হয় খুব সুন্দর ভাইয়া, ডাক্তার আমাকে অনেক ধন্যবাদ দিতেছে যে এত সুন্দর একটা বাচ্চা আমরা কখনো দেখি নাই। পরে ওই বাচ্চাটা আমি মন ভরে দেখতেও পারি নাই, আমার প্রথম একটা বাচ্চা মারা গেছে, আমার ইচ্ছা ছিল ওই বাচ্চাটা আমি মন ভরে দেখবো, আমি দেখতে পারিনি ঠিক মতো। বাচ্চাটা একবার দুইবার দেখছি আমি, একবার দুধ খাওয়াইছি, পরে ওই বাচ্চাটা ওরা রাখে নাই। বাচ্চাটা নিঃশ্বাসে খুব কষ্ট হইতেছিল আর মাথাটা এত নষ্ট হয়েছে। পরে আমার আম্মারে দিয়া ঢাকা মেডিকেল বাচ্চাটা পাঠায় দেয় আর আমি ওখানে থাকি। আমার একটু ভালো লাগে না আমার বাচ্চাটাকে কখন আমি দেখব, আমার কাছে রাখবো। এর মধ্যে ও একদিন পরে গেছে আমাকে দেখতে। আমি বলি আমার বাচ্চা কই, কেমন আছে? সবাই বলে ভালো আছে। আমার আম্মা যে আমার ঢাকা মেডিকেলে আমার বাচ্চা নিয়ে আসে, ও একবার বাচ্চাটা দেখতে যায় নাই। যা টাকা পয়সা যাইতেছে আমার আম্মার যাইতেছে, ও এখানে কোন রকম আসে আমার কাছে, আধা ঘন্টার মতো বসে, তারপরে চলে যায় বাসায়। ও বন্ধু বান্ধব নিয়ে ঘরে বসে তাস খেলে। ওই বাচ্চাটা 3 দিন হসপিটালে থাকার পরে মারা যায়। কেউ আমাকে জানায় না। না, যেদিন আমার বাচ্চাটা মারা যায় আমার মনের মধ্যে কেমন যেন একটা হয়, আমার মনে হয় যেন আমার বাচ্চাটা নাই। আমি খুব কান্দতেছি, ডাক্তাররা এসে বলে কি হয়েছে, কান্দতেছেন কেন? আমি বলি আমার বাচ্চাটা কি আছে? পরে ওরা বলে কি কি হয়েছে আপনার, আপনার বাচ্চা আছে তো, আপনার আম্মার সাথে কথা হয়েছে, আপনি এরকম করলে তো অসুস্থ হয়ে যাবেন, আপনার বাচ্চার কাছে যাবেন না, আপনি সুস্থ হন তাড়াতাড়ি। পরে একটা সিস্টার দেখলাম দূর থেকে বলে যে মায়ের মন কি বলে দেখেন, বাচ্চাটা মারা গেছে, মা কিভাবে টের পেলো, কিভাবে বলতেছে। পরে
আমরা একটা বিরতি নেই, বাকিটুকু বিরতির পরে এসে শুনি। হ্যাঁ, আপনি একটু জাস্ট নিজেকে কন্ট্রোল করুন। প্রিয় শ্রোতা, আমরা 4 মিনিটের একটা ছোট্ট বিরতি নিচ্ছি, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসব। আমাদের এই অনুষ্ঠান প্রাণের অনুষ্ঠান, আমরা বলি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। এখানে এসে মানুষ তার জীবনের সমস্ত মূল্যবান অনুভূতিগুলো আপনাদের সামনে শেয়ার করে। আজকে একজন মা তার জীবনের অনুভূতিগুলো আজকে লাখো মানুষের সামনে শেয়ার করছে। আমরা ফিরে আসতে চাই, তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে জীবনের গল্প বলার জন্য এখানে রয়েছে আয়েশা। আয়েশার জীবনের গল্পে আমরা আবারও ফিরছি। এই ফাঁকে আপনাদেরকে বলে নেই, আয়েশার মতো যদি আপনিও আপনার জীবনের গল্প হ্যালো 8920-তে বলতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে আপনার জীবনের গল্পের মূল বিষয়টি খুব সংক্ষিপ্ত করে বলতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। কিংবা আরেকটি নাম্বার রয়েছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া চাইলে আপনি ফেসবুকেও যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন।
Presents Hello 8920, Close Up, the closer the better. Close Up presents Hello 8920, Close Up, the closer the better.
Hey Aisha, তারপর
তারপর যখন আমি
বুঝতে পারলেন যে আপনার দ্বিতীয় সন্তানটিও মারা গেছে,
তখন মানে নার্সের কথা বিশ্বাস করব নাকি আমার ফ্যামিলির কথা বিশ্বাস করব? সবাই বলতেছে আছে ও বাসায়। তখন আমি কিভাবে বাসায় যাব, আমি সেটা চিন্তা করতেছি যে না আমি বাসায় যাব, ডাক্তাররা কেউ ছুটি দিবেন না। পরে আমি ইচ্ছা করে নাম কাটিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আমার বাচ্চাটা নাই। তখন আমি বুঝতে পারছি ওরা তখনও বলে যে হসপিটালে। পরে এরকম করে কিছুদিন যায়, পরে আমার সময়টা কাটে না কেমন। পরে কিছুদিন আমি রেস্ট থাকি 15 দিনের মতো। তো কাজ না করলে তো আর আমার চলবে না। পরে আমি একটা টেলার্স এর দোকানে কাজ নিয়ে নিই। ওই টেলার্স এর দোকানটা ছিল আবার আমারই ওই ওর বড় বোনের হাজবেন্ডের দোকান। কাজ করি সকালে আসি 9টার সময়, আবার রাত্রে 9টা-10টা বাজে যাই। আমাদের বাসাটা এখান থেকে অনেক দূরে ছিল, তো মাঝখানে চিপা চিপা গুল্লি অন্ধকার ছিল, ছেলেরা আড্ডা দিত খুব, আবার কুকুর থাকতো অনেক। তো আমি কুকুর অনেক ভয় পাই, তো ওকে বলছি যে তুমি তো বাসায় থাকো, তো তুমি রাত্রেবেলা আমাকে এসে নিয়ে যাবা। ও তো আমাকে নিতে আসতোই না, বরঞ্চ আমি সকালে সবকিছু সাইরা টেরা কাজে চলে আসতাম, বাসায় যাইয়া দেখতাম যে সবকিছু নোংরা, বিছানা পত্র এমন অবস্থা। ও বন্ধু বান্ধব নিয়ে তাস খেলতো আর আনন্দ করতো, এক একটাই না খাইতো। পরে আমার যাইয়া ওগুলা দেখলে এত মানে মেজাজটা খারাপ হইতো, কিন্তু কখনো আমি কিছু বলতাম না, আমি রাগ করে আমার মতো করে আবার ওগুলি সাইরা টেরা আমি শুয়ে থাকতাম। এত পরিশ্রম করে যাইতাম, তারপরও মানে আমার ওকে সময় দিতে হইতো, ওই সময়টা ওর চাই, তখন ও কিছু বলতাম না আমার মতো করে, আমি ওর সাথে বেশি একটা কথা বলতাম না। পরে একদিন আমি কাজে চলে আসছি, আসার পরে ওরে ওর বোন জামাইয়ের ফোন দিয়া বারে বারে ফোন দিতেছি, রাত্র তখন 10:30 বেজে গেছে, ও ঘরে বৈশা বৈশা তাস খেলতেছে বন্ধু বান্ধব নিয়ে। তখন 10:30 বেজে গেছে, তো আমি বললাম দুলো ভাই এত দেরি করলে তো হবে না, ও আসবে না, তো আমি চলে যাই। তো আমি চলে আসছি, কিছু কিছু ছেলে ছিল, আমার এত ভয় লাগছে ওই চিপা দিয়া বেরোইতে। তারপরও আমি গেছি বাসার সামনে, বাসায় যাওয়ার কিছুটা দূরের পথটাতেই আর কি একসাথে 5-6টা কুকুর থাকে। তো আমার তো এখন আমি আগাইও না, আর কোনো মানুষ নাই ওইখানে, অনেকটা সময় দাঁড়ায় রইলাম, কিন্তু তারপর কুকুরগুলি চাপতেছে না, এখন কি করব, 11টা বেজে আসতেছে। পরে সাহস করে 2-3 পা আগানোর পরেই কুকুরগুলা এমন অবস্থা করছে, আমি এমন দৌড় মারছি, দৌড় মারার চোটে আমি ড্রেনে পড়ে গেছি। ড্রেনে পড়া, ড্রেনের ময়লা পানি টানি দিয়ে আমার সব নষ্ট হয়ে গেছে এক দূরে। তারপরে কুকুরগুলা আমার পিছন পিছন দৌড়ে আসতেছে, আমি এক দূরে যাই একটা বাসার ভিতরে ঢুকছি, ঢুকার পরে ওই বাসা থেকে একটা লোক ডাক দিলাম, পরে ওই লোকটা কুকুরগুলা তাড়াই দিল। দেওয়ার পরে আমি আস্তে আস্তে বাসায় চলে আসলাম, আইসা দেখি কি হাসাহাসি বন্ধু বান্ধব নিয়া, আর কি ফুর্তি ভাবে ও তাস খেলতেছে। আমার এত রাগ হয়েছে, হয়তো বা আমার তখন কিছু বলার ছিল, বলার দরকার ছিল, কিন্তু আমি কিচ্ছু বলি নাই। আমার রাগ হইলে আমি একদম চুপচাপ থাকি, কোনো কথা বলি না। পরে আমি শুধু আইসা বলছি যে তুমি এরকম ভাবে বসে রয়েছো, আমি বলছি না তোমাকে আমাকে যাই একটু নিয়ে আসতে। ও আমাকে দেখা হাসতেছে, ও হাসতে হাসতে শেষ হয়ে যেতেছে। পরে ওর বন্ধু বান্ধব আসিল 10-12 জন, একজন ছিল যে আমাকে ছোটবেলা থেকে মানে বোন বোন বলতো, আমাদের পাশাপাশি বাসা ছিল, উনি ওরে ধমক দিছে যে তুই হাসতেছস, তুই দেখছস ওর অবস্থাটা কি, আর ঠিকই তো ও কাজ করে, যেহেতু তুই বাসায় থাকস, তুই তো আমাদের বলস নাই যে ওরে নিয়ে আসার কথা, তুই ওরে নিয়ে আসলেই তো পারস, ও কাজও করবো আবার নিয়ে আসতেও পারবি না, তুই আজেরা বসা থাকস। পরে ও বলে কি যে আজেরা কথা বলিস না, একে তো এমনিতে এই অবস্থা, আর মধ্যে এই অবস্থা করতেছে। পরে একজন একজন আর কি করলো যে থাক এখন বলার দরকার নেই, ওদের মধ্যে ঝগড়া হইতে পারে। আর আমি কখনোই ঝগড়া করতাম না, এই ব্যাপারটা নিয়ে সবাই অনেকেই করতো যে এত কিছু সহ্য করে কখনো কিছু বলে না। এরকম করতে করতে দেখা গেল ওইখানে আমার আর থাকা হলো না, ওইখান থেকে আমার কাজের জায়গা অনেক দূর হয়ে যায়, ও আমাকে আনতে যায় না, আমার খুব কষ্ট হয়ে যায়। পরে আমি ওইখান থেকে রুম ছেড়ে আমার এলাকায় আবার চলে আসলাম। আসার পরে 2 বছর পরে ওর বাবা ধৈরা একজনের সাথে ওরে কাজে দিছে। 5-6 মাস ঠিক মতো কাজ করার পরে সিদ্ধান্ত নিলাম তাহলে একটা বাচ্চা নেই, কারণ আমার একা একা একদম ভালো লাগতেছে না, আমার সময় কাটে না, আর বাচ্চার জন্যই আমার খুব মন খারাপ হয়। পরে বাচ্চাটা যখন 3 মাসের পেটে, তখন ও অ্যাক্সিডেন্ট করলো ট্রাকে ওই লোকের সাথে, অ্যাক্সিডেন্ট করে ওর অবস্থা খুব খারাপ। তারপরে ওর ভাই নিয়ে আসলো যায়া, নিয়ে আসার পরে মোটামুটি আর কি খারাপ ছিল, তারপরে আমি চিকিৎসা টিকিৎসা করার পরে ভালো হইল। হওয়ার পরে এখনো ওই একই অবস্থা, ও বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন একে, আমি ওকে খুব কাপড় চোপড় কিনে দিতাম, আমার নিজের জন্য তেমন একটা কিছু কিনতাম না, কারণ আমার নিজের কাপড় চোপড় গুলো আমার ছোট ভাই দিত, ওর জন্য কাপড় চোপড় কেনাকাটা হইতো, ওগুলো পেরা পেরা শুধু বন্ধু বান্ধব নিয়ে ঘুরতো। তো একদিন আমি বলছি ও যাইতে পারবো না, ও আজকে কাজে যায়নি, আমি খাওয়াইয়া টাওয়াইয়া নাস্তা খাওয়াইতাম, নাস্তা খাওয়ানোর পরে ওর পকেট খরচের জন্য 20 টাকা দিয়ে দিতাম যে যাতায়াত খরচ, ও কাজে চলে যাব। ও যায়া আরেক বন্ধুর বাসায় বসে বসে টিভি দেখতো ওই বন্ধু বান্ধবের সাথে। পরে আমার পাশের রুমে আমি যে বাসাতে থাকতাম, ওরা সবাই খুব ভালো ছিল, ওরা বলে কি জায়সা তুমি এরকম হলে চলবে না, তুমি চলতে পারবে না, তুমি একটু চোখ কান খোলো, এত বোকা মানুষ এখন নাই, তুমি যাইয়া দেখাসো, আজকে তো ওরে সকাল থেকে দেখতেছি না ও কই। আমি বলি কি যে আমি ওরে খাওয়ায় টাওয়া টাকা দিয়া পাঠাই দিছি, ও কাজে গেছে আজকে। বলে তুমি একবার জায়গা ঘুরে দেখাসো, তুমি ঘরে বসে বসে কাজ করতেছো, তুমি একবার জায়গা দেখতে পারো না ও কাজে গেছে নাকি কোনো জায়গায় বসে আছে। পরে আমি ভাবলাম ঠিকই তো, তো দেখি যাইয়া দেখি অন্য বন্ধুর বাসায় টিভি দেখতেছে। পরে আমি বললাম যে আমি কি এখানে পাঠাইছিলাম না কাজে পাঠাইছিলাম? ও বলে যাব কাজে যাওয়ার সময় হলে যাব, সমস্যা কি, আমি ছবিটা দেখেনি। পরে আমি আর কিছু বলি না, আমি বাসায় এসে পড়ছি, ও খাবারের সময় হয়েছে, বাসায় এসে খাবে এখন। তারপরের দিন সকালে আবার বলছি যে আজকে আমি সাথে করে একদম শ্যামপুর পর্যন্ত যাব, তোমাকে শ্যামপুর পৌঁছাই দিয়া তারপর আমি বাসায় আসবো, তারপরে তুমি কাজে যাবা। পরে ঠিক ঠিকই আমি একদম ওই পর্যন্ত গেছি, যায় ওরে কাজে উঠাই দিয়া তারপরে আসছি। ওই দিন কাজ করে আসছে 150 টাকার, ওরে ওই পর্যন্ত দিয়ে আসা লাগতো, না হলে অন্য কোনো কোথাও যায় বসা থাকতো। তো এরকম করে কয়দিন পরে একদিন একজনের এই এক বন্ধু বান্ধব, অনেকগুলো বন্ধু বান্ধব যাবে, ওইখানে খুব নেশা টেশার অবস্থা, মানে আমি একজন থেকে খবর পেয়েছি। পরে বলছি যে ওইখানে যাইবা না, ও যাবে, খুব ভালো কাপড় টাপড় পইরা, পরে মিথ্যা কথা বললা, ও চলে গেছে ওইখানে। পরে আমি টের পেয়েছি, তখন আমার শেষ বেবিটা 6-7 মাস। পরে আমি ওইখানে গেছি বলে আমি সাদাবাদ আছি। পরে আমি বলি ওইখানে থাকবো, আমি এখন আসতেছি। পরে আমার এক ছোট ভাইকে নিয়ে গেলাম, যাই দেখি ওইখানে নাই। পরে ওইখানে দাঁড়ায় ফোন দিছি, তুমি কই? বলে আমি তো সাদাবাদ। আমি কই সাদাবাদ কোন জায়গায় আসো? বলে আমি সাদাবাদ ওইখানেই আছি। আমি বলি আমি ওইখানে দাঁড়ানো, কোথায় আসো, আমার সামনে আসো। পরে মানে অবাক হয়ে গেছে, রাত্র তখন 11টা বাজে, যে এই অবস্থায় তুমি এইখানে আসছো? ও বলে বাসায় যাও, আমি আসতেছি, আমি তোমার সাথে নিয়ে বাসায় যাবো। ওই আমার বাসার মানুষরাও বলছে, সবাই বলতো, সবাই আমাকে ভালো বুদ্ধি দিত, আর আমার মুরব্বী যারা ছিল সবাই বলতো তুমি ওর কাছ থেকে চলে যাও, তুমি ওর সাথে থেকে জীবন কাটাতে পারবে না, আমরা বুড়ো হয়েছি, দিন দুনিয়া দেখছি, ওর কখনো তুমি মানুষ করতে পারবে না, খামাখা তুমি চেষ্টা করতেছ। পরে ও আসে নাই, আমি ওই ছোট ভাইরে নিয়ে চলে এসে পড়ছি। ও আসার পরে আমি আর কিছু বলি নাই। পরের দিন আমি বলতেছি কেন ওইখানে গেছে, আমি এরকম কথা, আমি কখনো ওই ফার্স্ট আমাদের ঝগড়া লাগে, আমি মুখ খুলি ওই ফার্স্ট, আমি মুখ খোলার কারণে ওই দিন আমি এত মার খাইছি, আমার বেবিটা পেটে থাকার অবস্থাতেই অনেক মার খাইছি, আর ওই দিন আমার এত রাগ হয়েছে, এত মার খাওয়ার পরে অন্যায়ও করছে, তারপরে আমি বলছি বলে আমি এত মার খাইছি। পরে আমি গলায় ফাঁস দিতে গেছিলাম যে আমি সারা জীবন খালি ভুলই করতেছি, এখন আবার কি করলাম, তাহলে আমি আর এখন বেঁচে থাকবো না, আমার আর ভালো লাগে না, এত প্রতিদিনের এত যন্ত্রণা আমার ভালো লাগে না, এদিকে রুম বাড়ার জন্য বাড়ি এলি চিলাচিলি করে, সব সাইড কি আমি দেখবো, তাহলে আমি গলায় ফাঁস দিব। পরে আমি একেবারে সবকিছু বাইন্ডা টেন্ডা নিছি, পরে দরজা ভাঙা যায়, পাশের রুমে যারা ছিল, পাশে ঘরের মাঝখান দিয়ে একটা দরজা ছিল, ওইটা কিভাবে কিভাবে করে যেন ওনারা আমাকে নামাইছে। তারপরেও মানে ও ঠিক মতো কাজকর্ম করে না এত কিছুর পরও, তখন যখন আমার পর এই বেবিটা হবে, আমার তখনও তো সিজার হবে, তো আম্মাকে খবর দিলাম আমার হাতে একটা টাকাও নাই,
3 নম্বর বেবি,
হ্যাঁ 3 নম্বর বেবিটা। আর ওই সময়গুলোতে এই 6-7 বছরে আমার ওই ভাইয়েরা, আগে যে ভাইয়েরা একটু অন্যরকম ছিল, ওরা খুব ভালো হয়ে গেছে, আমার আম্মার কাছে মাপ টাপ চাইছে, এখন আমার আম্মাকে সারা কিছু বুঝে না, আর আমাকেও খুব টানে, সবার সাথে সবার রিলেশন খুব ভালো। পরে ওই মেজো ভাই আমার সিজারের জন্য টাকা দিল, ওর বাবার কাছে টাকা চাইছিলাম, ওর বাবা দিবে না, ওর ভাইয়ের কাছে চাইছিলাম, তাদের কাছেও টাকা নাই, আমি তো জানি আমার ফ্যামিলি আমাকে দিবে, তারপরও আমি ওদের কাছ থেকে চাইছি। পরে ওরা টাকাটা পয়সা দিল না, পরে আমার 3 নম্বর বেবিটা হইল। পরে আমার অনেক ব্লাডের দরকার, ব্লাড পাওয়া যাইতেছে না, বাসা থেকে ফোন করলো, ও বন্ধু বান্ধব নিয়েই আছে হসপিটালে, আমার আম্মা আর আমি, আমাদের দেখতেও যায় না, একবেলা যে ভাতের ব্যবস্থা করে নিবে সেটাও যায় না, ওইটারও কোনো ব্যবস্থা করে না, যায়া জিজ্ঞেস করে না তুমি খাইছো বা আম্মা আপনি খাইছেন, ও ওর মতো যায় 10-15 মিনিট থাকে চলে আসা করে। পরে আমার আম্মা শুধু বলে যে কি নিয়ে তুই জীবন কাটাইতেছস, ওর কোনো টান আছে তোর প্রতি? আমি শুধু তাকায় থাকি, আমার আম্মা বুঝতে পারে আমি কষ্ট পাই, তারপরে আর কিছু বলে না। পরে বেবিটা হওয়ার পরে আমার অনেক ব্লাডের দরকার, ওদেরকে বলা হয়, ওরা ব্লাড কারো কাছ থেকে জোগাড় করতে পারে না, এদিকে মা তো টাকা পয়সা খরচ করছে, মায়ের কাছে আর টাকা নাই। পরে আমার রুমে একটা টিভি ছিল, ওরা বলে ওই টিভিটাও বিক্রি করে দেয়, ওইটা দিয়ে ব্লাড কিনা। পরে আমাকে ব্লাড দেওয়া হয়েছে নাকি আমার আর অতটুক খেয়াল নাই, আমার তো কোনো হুঁশ ছিল না। পরে বাসায় আসি, আসার পরে বাজারের কোনো টাকা পয়সা নাই, আমি যে ওষুধ খাবো, আমার 2-2টা সিজার হয়েছে, আমি মাত্র 3 দিন করে ওষুধ খাইছি, আর ওষুধ খাওয়া হয় নাই, যেখানে 3 মাস খাইতে হয়, 1 মাস খাইতে হয়, আমি ওরকম ওষুধ খাইতে পারি নাই। বাসায় আসার পরে আমার আম্মা বাজার টাজার করে দিয়া যায় আর আমার হাতে টাকা দিয়া যায়। 15 দিন যাওয়ার পরে আবার আমার মেশিনে বসতে হয়, কাজ করতে হয়। ও এর মাঝখানে টুকিটাকি কাজ করত, মাঝে মাঝে কাজ করত। ও যদি 15 দিন কাজ করত 1-1.5 মাসই পয়সা থাকতো। এরকম করতে করতে সময় চলে, পরে ওই যে বাসাটাতে ছিলাম ওই বাসাতে 5 মাসের রুম ভাড়া বাইজা যায়। এখন বাড়িওয়ালি আর রাখবে না। ওরই এক বন্ধুর বাসাতে ছিলাম, এখন 1 তারিখের আগের দিন বাড়িওয়ালি রুমে তালা দিয়ে দিবে, এখন রুম ভাড়াও হয় না। এখন আমি তো আমার মাথা খারাপ, ওরে বলতেছি, ও বলে আমি কি করবো, আমি কিছু জানি না। তুমি কিভাবে ব্যবস্থা করবে তুমি জানো, আমি কিছু জানি না। এখন বলে আমি এতগুলি টাকা, 7,000 টাকা আমি কোথা থেকে গুছাবো, বলে আমি জানি না, আমি যে কোনো জায়গায় পলায়ে চলে যাব। কিছু হইলে এই বলতো কি আমি পলায়ে চলে যাব, আমার উপরে প্রেশার দিলে আমি পলায়ে চলে যাব। এখন সব যন্ত্রণা আমার মাথায় সব নিতে হইতো, আর আমি কারো কথা শুনতে পারতাম না, আমার ভালো লাগতো না কারো কথা শুনতে। পরে আমার শাশুড়িকে বললাম, আমার শাশুড়ি বলে কি, তখন আমার শ্বশুর তার গ্রামের বাড়ি বিক্রি করার প্রায় 70,000 টাকার মতো পাইছে, আমরা শুনছি, আমাদেরকে জানায় নাই, আমরা তৃতীয় মুখ থেকে শুনছি। তো আমার শাশুড়ি এসে বলে কি, তোর বাবার কাছে তো টাকা আছে, তোর বাবাকে বল যে তোর মেশিনটা বন্ধ রাখা, 5,000 টাকা দিতে, দেখ দেয় কিনা, তাহলে ঘর ভাড়া টাড়া দিয়া যা। পরে আমি বলি যে বললে দিবে, কই বইলা দেখ, আমি বললে তো রাগ করবে, তুই বইলা দেখ। পরে আমি গেলাম যে বাবা আমাকে 5,000 টাকা দেন, আমার মেশিনটা বন্ধ রেখে আমি 2 মাস পরে ছাড়াই নেব। উনি বলল কি, বুঝছি আমার কাছে টাকা আছে, সবাই গ্যারান পাইছে, সবার মাথা নষ্ট, কিভাবে আমার টাকাটা নিবে। বইলা উনি রুম থেকে বেরোয়া চলে গেল, উনি আমাকে হ্যাঁ না কিচ্ছু বলল না। 1 ঘন্টা পরে উনি বাসায় আসছে, একটা কালার টিভি কিনে নিয়ে আসছে 9,500 টাকা দিয়া। আমি ওই রুমেই বসা, আমি উনার অপেক্ষায়, উনি আসে আমাকে টাকা দিবে বা কিছু তো বলে নাই, কিছু একটা তো বলবে। দেখি টিভি কিনে নিয়ে আসছে, আয়সা বলতাছে টাকা তো সবাই, আমার টাকা দেখে তো সবার মাথা নষ্ট, টাকা শেষ করে দিলাম, যা এই যে শখের জিনিস কিনে নিয়ে আসলাম। আমার দেখা এত খারাপ লাগতেছে, পরে আমি আর কিচ্ছু বলি না, আমি উঠে আয়সা পড়ছি। তখন আমার ছেলেটা 5 মাসের 6 মাসের, এখন বাসায় আসছি, পরেও তো বাড়ি এলি অনেক কথা বলতেছে, সকালে চলে যাবি, ভাড়া দেস না কেন, তুই কি পলাইয়ে চলে যাবি নাকি, তোর রুমে কি আছে, কিছুই তো নাই, তোরে দিয়া তো ই নাই, তোর হাজবেন্ড কই, মানে অনেক কথা, আমি চুপ করে আছি, কিচ্ছু বলি না। পরে বাড়ি এলি চলে গেছে, পরে আমি কান্না করতেছি, অনেক কান্না করতেছি। পরে আমার ওই যেই ওর যে বন্ধুর কথা বললাম, ওর বন্ধুর ছোট ভাই, আমার সমবয়সী, ও আমরা ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছি, ও আমাকে মানে অনেক অন্যরকমই করতো, শ্রদ্ধা করতো। ও আসছে, আসার পরে দেখে আমি কান্না করতেছি, পরে ও বলে কি যে ভাবি আপনি কান্না করতেছেন কি হয়েছে, পরে বলি কি যে এর মধ্যে আমার হাজবেন্ড আমাকে ফালাইয়া চলে গেছে, সেই দুপুরে বেরোয়েছে, ওর আর কোনো খবর নাই। পরে বলতেছি তোর ভাইও চলে গেছে, দেখ বাড়ি এলে আমাকে এরকম এরকম বলতেছে, আমার ঘরে নাকি তালা মেরে দেবে, আমার বের করে দিয়া। ও বলে টাকার জন্য আপনি কান্না করতেছেন, আপনি কি আমাকে বলছেন একবারও, আপনার কত টাকা লাগবো বলেন, ঘর ভাড়া কয় টাকা, আমি বলি 7,000 টাকা। পরে ও বের হয়ে চলে আসলো, ও আধা ঘন্টা পরে যায় আমারে দিতেছে টাকা, এই নেন টাকা, তাড়াতাড়ি যায় বাড়িলির মুখে নিয়ে টাকা দিয়ে আসেন, টাকার জন্য আপনার এত কিছু বলতেছে, যান টাকা দিয়ে আসেন। দিয়ে আসার পরে ও বলে ভাই কই, আমি বলি তোর ভাই তো চলে গেছে, আমার এই অবস্থার মধ্যে ফালায়া আমার এই টাকা গুছাইতে বলছে। ও বলে হ্যাঁ কি মানুষ না অন্য কিছু, পরে আমি আর কিছুই বলি নাই। পরে টাকা টুকা দিয়া ও রাত্রের 11টার বাজে আসছে বাসায়। আয়সা বলতেছে সুমনের আম্মু কিছু বলছিল, বাড়ি এলি ছেলের নাম সুমন, উনি বলতেছে সুমনের আম্মু কিছু বলছিল, আমি বলি কি বলবে, টাকা দিস, রুমে তালা মেরা দেওয়ার কথা ছিল, আমি ওরে ফোন করে জানাইছি, রুমে তালা মেরা দিতে চাইতেছে, ও বলতেছে আমি কি করবো, আমি কিছু জানি না, আমার এগুলো বলবে না। পরে বলে কি বলছে, টাকা দিয়ে দিছি, কোথেকে দিলাম, দিছি। পরে কয় যাক দিছো তো, কোথেকে দিস আমার জানার দরকার নেই, দেওয়া তো হয়েছে। পরে আমি আর কিছু বলি নাই। পরে সকালে রুম ছেড়ে দিয়ে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমি কাজ টাজ করতেছি মেশিনে, ও তখন 1500 টাকা বেতনে একটা কাজে লাগলো। তখন আমি অন্যজনকে ডাইকে বললাম যে কাজে লাগাই দিছে, ওকে বললাম যে ও, তখন আমি কিস্তি উঠাইছিলাম, কিস্তি উঠাইছি মাসে 1300 টাকা কিস্তি, 1500 টাকা রুম ভাড়া নিলাম। তো আমি বললাম যে ভাইয়া ওরা যে এই কাজে লাগাই দিলেন, ও তো ভালো কাজ জানে, ও গাড়ি চালাইতে জানে, হ্যাঁ তো কাজ করলে কিন্তু খুব ভালো কাজ করতে পারে, ও করে না, ও গাড়িতে কখনোই যাবে না। ওর ইচ্ছা নেই, মানে কি বলে না বলে। তখন আমি বললাম, ওরে যে 1500 টাকা বেতনে কাজে লাগাই দিলেন, আমার কিস্তি আছে মাসে 1200 টাকা, রুম ভাড়া 1500 টাকা, তো আমার খাওয়ার খরচ কই, আমার ছেলেটার খরচ কই। এখন বলে ওই ভাইয়া বলে, বোন একবারে আজিরা ঘোরার চাইতে ওরে একটুখানি কাজে দেওয়াটা কি ভালো না? তোর 1500 টাকা আসলো তো, আমি তো জানি তুই চালাই নেস, কিন্তু 1500 টাকা আসলো তো তোর অনেক আসান হয়। এখন কিছু বলার আছে? কিছু বলার নেই, আমি কিছুই বলিনি। পরে এই অবস্থার উপরে চলতে লাগলো, এত কিছু সহ্য করে মাইনা নেওয়ার পরেও তখনও আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমার এই ছেলেটা বড় হোক। আমার এই ছেলেটাকে ফালাইয়া ভাইয়া আমি বাথরুমেও যাই না, আমার এই ছেলেটাকে নিয়ে যদি কখনো কারো কাছে না দিতে পারি আমি বাথরুমেই ওরে নিয়ে যাই, বা বাথরুমের সাইডে দাঁড়া করে রেখে আমি বাথরুমে যাই। আমার এই ছেলেটাকে আমার জীবন থেকে একটু সময়ের জন্য আলাদা করি নাই। পরে ওই আম্মা বাসা থেকে ফোন দিছে, বাসা থেকে ফোন দিছে, পরে ও এত কিছু করতেছে আমি কখনো কিছু বলতেছি না যে থাক। আম্মা বাসা থেকে ফোন দিছে যে তোর ভাই আসছে একদিনের জন্য, আইসা যা, আমার ভাই আমাকে দেখতে চাইতেছে। পরে গেলাম, এখন বলতেছি যে আমি বাড়িতে যাব, ও বলে যাও, সব সময় বাড়িতে যাওয়ার সময় একটা বাধা থাকতো কিন্তু ওইবার কোনো বাধা নাই।
আচ্ছা,
পরে বলতেছে যাও, আমি একলা একটা সাইডে রুম নিছিলাম, একটা সাইডে একটা ভাড়াটি আর আমি, একটা খালি রুম ছিল আমার রুমের সাথে। পরে বলে যাও, আমি বলি আচ্ছা তো কখন আসবা? আমি বলি বিকেলে এসে পড়বো, আমি সবসময় সকালে যেতাম বিকেলে চলে আসতাম। পরে আমি গেলাম বাড়িতে, তো ওই দিন আর ভাইয়া ওরা আমার কেউ ছাড়তেছে না, ছাড়তেছে না বলে আজকে রাত আমাদের সাথে থাইকা যা। পরে থাইকা যা বলতেছে আমি থাকলাম। ও আমাকে 7টার সময় ফোন দিছে, বলে তুমি কই? আমি বলি কি আমি তো এখনো আমি বাসাই, আমি আসতে পারবো না আজকে। বলে আসবে না তো? না আসবো না, ভাইয়া বলতেছে আজকে রাতটা থাকতে আমি কালকে সকালে সকালে চলে আসবো। বলে আচ্ছা আচ্ছা থাকো, সমস্যা কি? এমনিতে যদি কখনো রাত থাকতাম মানে কেমন শুরু হয়ে যেত।
আচ্ছা,
তো ওই দিন বলতেছে কি থাকো, সমস্যা কি? ভাই আসছে থাকতে বলতেছে, থাকো সমস্যা নাই সকালে চলে আসো। এখন আমার না কেমন যেন লাগতেছে,
সন্দেহ হচ্ছে।
হ্যাঁ, আমি কিছুই বলি না, বলি এত ভালো কিভাবে,
কখনো তো এরকম করে না।
হ্যাঁ, তো আমি ওকেই বলে ফেলছি এত ভালোভাবে বলতেছো আর এমনি দেখি গালগালি শুরু হয়ে যায়, সব সময় কি আর একরকম যায় নাকি? কি হয়েছে তোমার ভাই আসছে দূরের থেকে, তোমাকে দেখবে একদিন, থাকো ওনাদের সাথে, কি হয়েছে? পরে আমি আর কিছু বললাম না। ওই রাত্রটা সারা রাত্র আমার ঘুম হয় নাই, যে কি হইল, কি অবস্থা, কি চলতেছে। পরে আমি সকালে আসি, আসার পরে আইসাই মানে রুমে ঢোকার সাথে সাথে আমার বাচ্চাটা এত চিৎকার শুরু করছে। এখন আমি বলি কি ব্যাপার রুমে ঢুকতে এত চিৎকার? পরে ওরে থামাইলাম, থামাইয়া ওরে খাওয়াটা ভাইয়া খাবারটা বড় অনেক কিছু দিয়ে দিছে, আমার আম্মা অনেক খাবার দিয়ে দিছে, ওর দুধ কিনা দিছে 2 মাসের, আমার বাসা থেকে আমার বাচ্চার সমস্ত খরচ চলতো। পরে ওরে থামাইলাম, থামাইয়া বৈশা আমি বলি কি দেখি কি বালতি, বালতিটা যেটা আমরা গোসল করি ওইটা সামনে, আর শীতের দিন ছিল পানি গরম করা। এখন আমি বলি কি কি ব্যাপার আয়েশা, দেখি ওর যে লুঙ্গিটা ছিল ওইটাও শুকা দেওয়া। ও তো আমি 8টা বাজে চলে আসছি বাড়িতে। এখন আমার কেমন যেন লাগতেছে, ও তো কখনো এরকম সকালে গোসল করে না, কেন এই অবস্থা, কেন রুমের অবস্থা পরিবর্তন? পরে আমি আমার খালি রুমটার মধ্যে যাই, খালি রুমটার মধ্যে যায়া মানে আমার মাথাটা এমন একটা ঘুরান মারছে, আমি জীবনে মনে হয় কখনো এই ব্যাপারটা আশা করি নাই, কখনো না।
ওকে প্রিয় শ্রোতা, আমরা জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। কি দেখেছিল সে এবং কি হলো তারপরে আমরা সেটা জানবো ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ABC রেডিও। আজকের এই গল্পের যিনি চরিত্র আয়েশা, তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়।
Close Up presents
হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন আয়েশার জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং এবিসি রেডিওই আপনারা শুনছেন। আমরা আয়েশার কাছে ফিরে যেতে চাই, আর আয়েশাকে যারা দেখতে চেয়েছেন বারবারই বলছেন তাদেরকে বলি ফেসবুকে চলে আসার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ আয়েশা, তারপর কি হলো?
তারপর যখন নাকি আমি ওইখানে ওই খালি রুমটাতে গেলাম, যাওয়ার পরে দেখলাম মানে আমার ব্যবহার করা জিনিসগুলো পড়ে আছে। তারপরে একটা মেয়ে আনার পরে মানে একজন মানুষকে ব্যবহার করলে যে জিনিসগুলো থাকে ওগুলো পড়ে আছে, মানে কি যে একটা পরিস্থিতি। আমি ওই
মুহূর্তে
না জিনিসগুলো পেয়েছি,
আমি
সব মানে যা যা হয় আর কি প্রমাণগুলি সবগুলি পেয়েছি, মানে ওগুলো দেখার পরে এত ই হয়েছি, অবাক হয়েছি যা ধারণা করার বাইরে, যে এই ব্যাপারটা অন্তত হয়তো বা আমি আশা করি নাই কখনোই। পরে ওগুলো আমি আর ধরিও নাই, এখন আমার মাথা এত খারাপ হয়েছে। পরে আমি পাশের রুমের মহিলাটাকে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে বললাম যে আপা একটা কথা বলি, কিছু মনে করেন না আপনারা, ওদের আবার হোটেল চালাইতো, ওরা রাত্রে একটা দেড়টা পর্যন্ত কাজ করতো। পরে ওরে বললাম যে আচ্ছা আমাদের রুমে কি কেউ আসছিল বলতে পারেন? ও মানে আমাকে আকার ইঙ্গিতে বুঝাই দিচ্ছে, ও বলতেছে আমি তো দেখি নাই আপনার হাজবেন্ড কে, কালকে যেন কেমন কেমন দেখলাম তো 6-7 জন লোক নিয়ে আসছে, একবার আসে একবার যায়, বারে বারে যাতায়াত করে এখানটা। আমার হাজবেন্ড বলতেছে কি ব্যাপার আজকে কি হয়েছে, মানে যতক্ষণ পর্যন্ত আমাদের দরজা না আটকাইছি ওরা যাতায়াতের উপরেই ছিল, তো রাত্রে 1:30 দিক আমাদের দরজা আটকাই দিছি, তো আমরা সজাগ ছিলাম কিন্তু বুঝতে পারছি যে 1:30 পরে আপনাদের ঘরে কেউ আসছে।
আচ্ছা
পরে মানে আমি ওনাকে বুঝানোর চেষ্টা করছি, উনিও বুঝছে, উনিও আমাকে আকারে বুঝাই দিছে, মানে স্পষ্ট ভাবে আমি ওনাকে বলি নাই, উনিও আমাকে স্পষ্ট ভাবে বলে নাই, দুইজন দুইজনকে বুঝাই দিছে আর কি। পরে ওকে আমি জিজ্ঞেস করলাম সরাসরি যে কাকে আনছিলা, ও হাসে কাকে আনবো কাউকে না। পরে বললাম তাহলে তুমি তো কখনো এরকম সকালে সকালে আজকে গোসল করছো কেন? বলে কে বলছে, কে বলছে মানে এই যে এগুলা কি, হ্যাঁ গোসল করছে মন চাইছে, গোসল কি বললে করতে হইব নাকি, মানে এরকম উল্টা পাল্টা কথা। পরে আমি বললাম যে যে মানুষটা একটা মানুষের প্রতিদিন এরকম অবস্থা করে ওই মানুষটা কি এরকম করার দরকার আছে নাকি, আমি তো মনে করি না, আমি তো কখনো কিছু বলি না, মানে অনেক কথা কাটাকাটি হয়, ও একদম অস্বীকার। অস্বীকার করার পরে তখন থেকে মানে ও একদম আমার মন থেকে উঠে গেছে, এমনিতে তো আমি কখনো ওকে মনে বসাইতে পারি নাই, আর যতই মাইনা নেওয়ার চেষ্টা করছি ও এরকম কোন পরিস্থিতি করেই নাই যে আমি ওকে মাইনা নেব বা মনের মধ্যে বসাবো। আর ওই দিনকার পরে থেকে পরে আমি বলছি যে সত্যি করে বলো কি হয়েছে, তখন ও বলে করলে করছি, কারো কাছে কৈফিয়ত দিব নাকি। পরে আমি আর কিছু বলি নাই, ওর সাথে প্রায় 15-20 দিন পর্যন্ত আমি কোনো সম্পর্ক করি নাই, করতে দিই নাই, খুব অবস্থা খারাপ গেছে, রাত্রে খুব মার খেয়েছি, কিন্তু তারপর ওর আর আমার ভক্তিতেই বসে নাই। একে তো আমার সাথে এরকম করতো, আমার সাথে এরকম করছে, বিদায় আজকে ওর সংসারে আমি, তারপরে আমার আজকে এই অবস্থা দেখতে হয়েছে, আমি আর আমার মধ্যে নাই, মানে এরপর থেকে আমি একবারে ও টোটালি ওর কাছ থেকে আলাদা হয়ে গেছি, হইলে ও উপরে শুইত নাহলে আমি উপরে শুইতাম, ও নিচে শুইত, মানে আমার কাছে আর আমি ওরে আসতে দিই নাই, ওরকম তেমন কোন সম্পর্ক ছিল না, যা হইতো সবকিছু জোরের উপরে, মন থেকে কখনো কিছু হইতো না, এমনিতে তো হইতো না, কিন্তু তারপরে ওই দিনের পর থেকে একদমই ই হয়ে গেছে। পরে ওইখান থেকে বাসা ছেড়ে দেওয়া হয়, ওই যেখানে কাজে লাগলো ওইখানে আস্তে আস্তে বেতন বাড়লো, মোট 3,000 টাকার মতো হইল। পরে একটা ভাগনা ছিল, ওই ভাগনাটা বলল যে মামা আমি একটা ওই যেখানে কাজ করতো ওইখানে জেনারেটরের কাজ করতো, তো জেনারেটরটা খুব ভালোভাবে বুঝে নিল, এখন ওই ভাগনাটা জেনারেটর দিতে চাই, বলে মামা আমি জেনারেটর কিনা দিতে চাই, তো আপনি আয়সা পড়বেন। পরে বলে তো আমাকে বেতন বেশি দিবি, বলে আচ্ছা ঠিক আছে। পরে ওই ভাগনা জেনারেটর কিনলো, ওখানে আয়সা পড়লো, তো 6,000 টাকা বেতন দেওয়া শুরু করলো। তো তখন 6,000 টাকা বেতন পাওয়ার পরে আমি এক এক ব্যাসে কাজ শিখাইতাম, আমার এক এক ব্যাসে 3-4 জন করে মেয়েরা থাকতো, তো 1 ঘন্টা করে শিখাইতাম, 2-3 ব্যাস হইতো, 2,000 টাকা করে আমাকে দিত। তো এই টাকাগুলি আমি কখনোই কাজে লাগাইতে পারি না, আমার সংসারের মধ্যে লাগাইতে হয়েছে। তো যখন ও এই কাজটা পাইল তখন আমার টাকাটা তো আমারই সম্পূর্ণ থাকতেছে। পরে ওই টাকাটা আমি হাতে গুছাই গুছাই আমি মোটামুটি এতদিন আমার ঘরে কিছু ছিল না, শুধু একটা খাট ছিল, ওই আমার আম্মা যা যা দিছিল তাই, একটা খাট ছিল, একটা সুকেস ছিল, এই একটা মিস্টেপ আমি আমার কাজের টাকা দিয়ে কিনছিলাম, এই ছিল। তারপর আমার শখ ছিল আমার ঘরে সবকিছু হবে। পরে এর মাঝখানে যখন যখনই আমি কথা বলছি তখন তখনই আমি মার খাইছি। তো তখন আমি ফলো করলাম যে আমি কিছু না বললে আমি মার খাই না। তো তখন বুঝতে পারলাম ওর মারার অভ্যাস আছে, ও কথা বললে আমি মার খাই, তো আমার চুপ থাকাটাই বেটার।
ওকে,
পরে আমার টাকা দিয়ে আমি একটা আলমারি বানাইলাম, একটা সুকেস বানাইলাম, মানে ঘরের টুকিটাকি জিনিসপত্র কিনলাম। তো তখন ওরে বলতেছি যে তো আমার একটা শখ ফ্রিজ কিনার, তো আমি তো সবকিছু করছি, তো আমাকে একটা ফ্রিজ কিনা দাও। পরে ও বলে কি একসাথে তো আর এরকম করা যাবে না, আবার ওই ওই দোকানটাতে শুধু জেনারেটরের কাজ, তো বলে কি সারাদিন তো বৈশা থাকি, সাইকেল ভাড়া দিই, তো দাও এখন আমার টাকা দিতে হইব। এখন আমি বললাম যে আমি টাকা দিতে পারবো না, তুমি টাকা গুছাও যেখান থেকে পারো, টাকা গুছাইয়া তারপরে সাইকেল কিনে ভাড়া দাও। এর মাঝখানে আবার আমি আমাদের বাড়ি বিক্রি হইল, বোনেদের অংশ ছিল, তখন আবার ভাই 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 ওই দুই ভাই মিল ছিল, ওই দুই ভাইও লেগে গেছে, তখন ওরা বাড়ি বিক্রি করবে, আমার অংশও ছিল, তখন আমি বিক্রি করে আসলাম, ওইখান থেকে আমি 1,00,000 টাকার মতো পাইছিলাম। পরে যখন জেনারেটরের ওইখানে কাজে গেল, ওইখান থেকে টাকা টুকা নিয়ে মানে ব্যবসা করবে, ওই টাকাটাও মোটামুটি ও নিয়ে নষ্ট করে ফেললো। মানে আমার ওর পিছে আমার কাজের টাকা তো শেষ হয়েছে, আমার ক্যাশ টাকাগুলো শেষ হয়ে গেছে। তারপরে কিস্তি উঠাইয়া একটা ফ্রিজ কিনে দিল। এখন মোটামুটি ভাবে 2 বছর খুব ভালো চললাম। এর মাঝখানে ওর আর আমার মধ্যে রোমান্টিকতা যে একটা ব্যাপার থাকে, স্বামী স্ত্রীর যে একটা ব্যাপার থাকে, বা সাংসারিক একটা সুখ দুঃখ থাকে, কোনো কিছুই না। আমি আমার মতো থাকি, ও ওর মতো থাকে। ও মাঝে মাঝে বলতো আমাকে, আমি আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমাকে পছন্দ করো না, আমাকে কি তোমার ভালো লাগে না? আমি কিচ্ছু বলতাম না, মাঝে মাঝে বুঝতে পারতো, আমি কিছুই বলতাম না, বলতাম যে বেশি কথা বলবা না, আমার ভালো লাগে না, বেশি কথা আমার ভালো লাগে না, খুব চুপচাপ থাকতাম, আর একা একা থাকতাম, ওর সাথে বেশি একটা কথা বলতাম না, ওর সাথে আমার মন থেকে কখনোই মিল হয় না, কথা বলবো কি, আমার প্রয়োজন ছাড়া আমি ওর সাথে তেমন একটা কথা বলতাম না। পরে 2 বছর আড়াই বছর মোটামুটি ভালোই চললাম। তারপরে ও প্রতিদিনই জেনারেটরের ওই ছেলেটার সাথে ওর সাথে লেগে যায়। ওই ছেলেটা আমাকে ফোন দেয়, মামি আমি মামাকে মানা করে দিব, বাবা তুমি যদি মানা করে দাও দেখো আমার কি অবস্থা হবে। মানে ওরে মোটামুটি আমি বুঝে রাখতাম। ও বলতো মামি আপনার মুখের দিকে চায়, শুধু আমি মামারে কিছু বলি না, নাহলে মামার যেই কুইরামি করে আর যে অবস্থা করে মামাই মনে হয় মালিক, আমি কিছুই না। ওই ছেলেটার সাথে খুব খারাপ ব্যবহার করতো।
আচ্ছা,
পরে লাস্টে ছেলেটা ওরেও কিছু বলতে পারে না আমার মুখের দিকে তাকায়া, আর ব্যবসাও রাখতে পারে না। পরে ও জেনারেটর বিক্রি করে দেয়, বলে মামি আমার পক্ষে আর সম্ভব না, জেনারেটর লস হইতেছে, মামাও ঠিক মতো কোনো কিছু দেখে না, আড্ডা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে, ওই দোকান দিয়া যেন সাইকেলের ব্যবসা দিয়া আরো আড্ডা বড় হয়ে গেল। পরে আস্তে আস্তে দেখি সবারই আমার সংসারের প্রতি চোখ পড়লো, যে আমি ভালোভাবে আছি, আমি কাজ করতেছি, ও কাজ করতেছে, আমার দিকটাই সবাই বেশিরভাগ দেখতেছে। পরে ওর বন্ধু বান্ধবের মধ্যে মোটামুটি সবাই আমাকে অনেকই করে যে আমি নিজে কাজ করি, নিজে চলি। তারপরে আমার বিয়ের আগে থেকে আমি নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমার বিয়ের পর আমি সব সময় নামাজ পড়ি, আমি চলিও অন্যরকম, আমাকে সবাই খুব সম্মান করে। তারপরে যখন নাকি ও জেনারেটর বিক্রি করে দিল, তখন শুরু হইল করুণ অবস্থা, সাইকেল আর তেমন একটা চলে না। আগে তো দেখা গেছে ওই জেনারেটর থেকে যে 6,000 টাকা পাইতো ওইটা দিয়ে ঘর ভাড়া চলে যেত, আর মাসের বাজারটা হয়ে যেত, আর জেনারেটরের যে টাকাটা থাকতো ওটা দিয়ে কিস্তি টিস্তি হইতো, আর এমনি টুকিটাকি খরচ হইতো। ও যে এত সাইকেল ভাড়া দিচ্ছে, 6,000 টাকা করে এমনি বেতন পাইছে, কখনো আমাদের পিছে 2 টাকা ভাঙে নাই। আর 12টা বছর ওর সাথে কাটাইছি, 12টা বছরের শুধু প্রথম যে ঈদটা কাটছে ওই ঈদে আমাকে একটা কাপড় কিনে দিছে, তাও ওর মাকে একটা দিছে, আমাকে একটা দিছে। ওর মার কাপড়টা যেরকম ঠিক ওরকম আমার কাপড়টাও, ওর মা মনে কষ্ট পাবে আমাকে অন্যরকম দিলে, এর জন্য দুইজনকে ঠিক একই রকম কাপড় দিছে। তো এই ব্যাপারটা আমার ভালো লাগে নাই, শাশুড়ি বউ একরকম কাপড় পরবো, আমি পরি নাই ওই কাপড়টা, পরের দিন পরছি, উনি যেদিন পরছে তার পরের দিন আমি পরছি। পরে আর একটা ঈদে আমাকে একটা 3-পিস কিনে দিছে, এই 2টা ঈদে আমাকে কাপড় চোপড় দিছে। এর মধ্যে ও আর কখনো আমাকে কোনো কাপড় চোপড় দেয়নি, কোনো কিছু দেয়নি। যখন নাকি এই জেনারেটরের ই চলে গেল, আমার ছেলেকে 3.5 বছরে আমি ওকে স্কুলে দিয়ে দিলাম। আমার খুব শখ আমার ছেলেটাকে আমি লেখাপড়া করাবো, আর আমার ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার। বাবা মারা যাওয়াতে আমি আর ডাক্তারি পড়তে পারি নাই, সবকিছু আমার থাইমা গেছে, আর বিয়ে হওয়াতে তো একদমই থাইমা গেছি। এর জন্য আমি এখন বর্তমানে নার্সের কাজ করতেছি, কিন্তু নার্সের কাজের প্রতি আমার খুব আকর্ষণ এই কারণেই। তো আমার ইচ্ছা আমার ছেলেটাকে আমি ওরকম করে মানুষ করব। ছেলেটাকে স্কুলে দিয়ে দিলাম, ছেলেটার একটা স্কুলের খরচ ও টানে নেই। ও যে ভালো কাজ করছে তখন ওর কাছ থেকে চাইয়া নিতে পারিনি, শুধু টিফিনের জন্য মাঝে মাঝে 20-50 টাকা দেওয়া হইতো, এছাড়া ছেলের কোনো মাসিক বেতনও দেওয়া হইতো না। আর ছেলেটাকে খুব ভালো স্কুলে দিয়া পড়াইছি আমি, খুব খরচ হইতো ওই স্কুলে, ওখানকার নাম করা ওই স্কুলটা ছিল, অনেক খরচ হইতো ছেলের পিছনে। এগুলো সব আমার টানা লাগতো, ওর কাছে চাইলেও পাইতাম না। ও বল ডাইরেক্ট বলতো, না পড়ালে কি হয়েছে, আমরা পড়ি নাই, আমরা চলতেছি না। আমার এই ব্যাপারগুলি একদম ভালো লাগতো না। যখন নাকি আমার ছেলেটার প্রতি অবহেলা করছে তখন আর আমার ভালো লাগে নাই। আমার সমস্ত অবহেলা আমি মাইনা নিচ্ছি, আমার মতো করে আমি চলছি, আমার কোনো কিছু আমি ওরে বলি নাই। কিন্তু যখন দেখছি আমার ছেলেটার প্রতি একই অবস্থা হইতাছে তখন আর আমি কিছুতে মাইনা নিতে পারি নাই, আর সহ্যও করতে পারি নাই। ফলে যে বাসাটাতে ছিলাম ওই বাসাটাতেও ভাড়া টাড়া দিতে পারতো না। যখন আমার টাকাগুলিও নষ্ট হয়ে গেল তখন আমি আর টাকা পয়সা দিলাম না, আমার বাড়ি থেকেও না করে দিলাম যে ও টাকা পয়সা চাইলে আর দিবা না। এই আমাদের লাগতে শুরু করলো একদম ফুল্লি ভাবে। তখন আমি বুঝতে শুরু করলাম যে না, ওরে দিয়ে আমার আর চলবে না, এখন আমার গুছানো আমার গুছাইতে হবে, আমার আর ওর কাছে থাকা চলবে না। এখন মোটামুটি আমার ছেলে বড়, এখন আমি আমার মতো করে গুছাই নি, 4 বছর হয়ে গেছে ছেলেটার। পরে আস্তে আস্তে আমি গুছানো দোষী বাড়িতে মানা করে দিলাম যে ওকে আর কখনো কোনো টাকা পয়সা চাইলে দিবা না। এই না করাটাই আমার সবচেয়ে বড় কাল হইল। এখন প্রতিদিন আমার সাথে শুরু হয়েছে, তুমি বললে তুমি না করছো। পরে আমি ওই দিন আমার আম্মা ফোন দেয়, আম্মা ফোন দেওয়ার পরে আমার ভাইয়ের বউ আসছে, একটা খালাতো ভাইয়ের বউ। আম্মা বলে কি তো আয়, তোরে তো কখনো দেখেন নাই, দেখতে চাইতেছে, আয়সা থাইকা যা। তো তখন আমি যাবো, ওই যে বললাম যে ওরে আমার প্রতিদিন সময় দিতে, তো আমি এর মাঝখানে আমি একটা হসপিটালে চাকরিতে লাগছি, ওইখানে 8 ঘন্টা ডিউটি করতাম। ওর মাঝখানে মানে আমার সমস্ত সবকিছু বাসা থেকে সেরা যাইতে হইতো, আবার বাসায় এসে আমার মেশিনে কাজ করতে হইতো। 8 ঘন্টা ডিউটি করে আসতাম ওখানে, ওখানে অনেক পরিশ্রম ছিল। তো ওইখানে থেকে আইসা আবার আমি বাসায় মেশিনের কাজ করতাম, আমার যাতায়াত খরচ উঠাইতাম, সেলের খরচ উঠাইতাম। তো ওইখানে ইসকাপ বাধা থাকতাম, নামাজের সময় চাইতাম, এর জন্য ওরা খুব বেশি দিন আমাকে রাখে নাই, মানা করে দিছে ওইখান থেকে যে এইভাবে চলা যাবে না, এইভাবে আমাদের এখানে এলাও নাই। গেল ওইখান থেকে আয়সা বললাম, তখন আমার মনে অনেক কষ্ট হইল যে এইভাবে চলার কারণে এই অবস্থা, সামনে তো আমার একাই চলতে হবে, আর ও আমাকে ঘরে রাখতে পারতেছে না। আমার বাইরে কাজ করাটা কখনোই পছন্দ ছিল না, ওকে আমি বারে বারে বুঝাইতাম, দেখো আমি বাইরে যাইতে চাই না, আমি ঘরে থাকতে চাই, তুমি কাজ করো, ঠিক মতো কাজ করো, আমি তোমাকে সিএনজি কিনা দিই, সিএনজি চালাও, মানুষ করে না ছোট কাজ করলে, এটা ছোট কাজের কি হয়েছে। মানে ওকে আমি অনেকভাবে বুঝাইতে চেষ্টা করছি, ও কিছুতেই মানে না। ও বলে তোমার মনে চাইলে তুমি অন্য জায়গায় বিয়ে বসে চলে যাও, আমাকে এগুলা বলবা না। অনেকভাবে সুন্দর মতো একদিন বললাম যে তুমি এরকম করতেছো, আমি আজকে শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করতেছি যে তুমি কি করতে চাও, তুমি কি ঠিক মতো কাজকর্ম করবা না। পরে বলে আমি যেভাবে আছি এইভাবেই ভালো, আমি এর চাইতে বেশি কিছু করতে পারবো না। পরে আমি বললাম যে বুঝা দেখো, এরপরে যদি আমি কোনো কিছু করি আমাকে কিন্তু কখনোই বলতে পারবা না। ও বলে তোমার যা মন চাই করতে পারো, আমাকে বলার দরকার নেই। তখন আমি বললাম ঠিক আছে, আমাকে কখনো কোনো কিছুর জন্য দোষ দিও না, আমি যেরকম আমার মনে চাইবো তাই করব। তারপরও আমি আরো কয়েকবারও বুঝাইছি, ও একই কথা বলে। তারপর আমি আর কিছু বলি নেই, আমি আমার মতো করে আমি শুধুই চিন্তা করতে লাগলাম কি করব, কি করব, কিভাবে কি করা যায়, ওর কাছে তো আর থাকবোই না। এর মাঝখানে মন করেন যে ও এতটাই আমাকে ডিস্টার্ব করতো, আমি সারাদিন পরিশ্রম করতাম, রাত্রে ওর ভয়তে আমি ঘুমাইতাম না, আমার ছেলেটাকে আমি সজাগ করে রাখতাম যে বাবা ঘুমায় না কথা বলতাম। তখন আমার ছেলেটাকে কয়েকদিন খুব মারছে না ঘুমানোর কারণে,
শারীরিক যৌন নির্যাতন।
ও মানে এরকম একটা অবস্থা করতো প্রতিদিন, এরকম অবস্থা মানে আমার ওরে ভয় লাগতো, লাস্টের দিকটা আমার ওরে এত ভয় লাগতো, ছেলে ঘুমাই গেলে বাবা ঘুমাইছো, আম্মু ঘুমাইতাছি, ঘুমায় না পড়ার কথা বলতাম। পরে দেখতাম টের পাইতাম ও ঘুমাইছে, তারপরে 2 মাস এলেতে মিলে ঘুমাই যেতাম, আমি উপরে শুতাম, নিচে শুত, এমন ভাবে পরিস্থিতি গুলা কাটছে। পরে আমার ছেলে দুপুরে খায় এই ঘুমাইতো, সেই ঘুমটা ও ঘুমাইতে দিত না, এই তুই ঘুমাবি না, তুই ঘুমাইলে রাত্রে ঘুমাস না, মানে কি যে একটা পরিস্থিতি কাটছে। যা হোক ওই সময়গুলো গেছে, যাওয়ার পরে এরপরে আমি তো মনে মনে চিন্তা করতেছি আমি কিভাবে ওর কাছ থেকে আলাদা হবো, এখন আমার আর ভালো লাগে না, সারাদিন পরিশ্রম, রাতে এরকম যন্ত্রণা, তারপরে মুখের ব্যবহার তো একদমই ভালো না, যখন যা মনে চাইতো তাই বলতো, আমার কাছ থেকে কখনো কোনো ব্যাপারে কোনো একটা ভালো কথা পাই নাই। আম্মা বাসা থেকে ফোন দিল, আমার খালাতো ভাইয়ের বউ আসছে, আমাকে দেখতে চায়, ও আমাকে যেতে দেবে না। পরে বললাম, শুধু টাকার জন্যই কি আমি ওখানে যাব? আমার কোনো আত্মীয় স্বজন আসলে কি আমি দেখা করতে যেতে পারবো না? আমি যাব। আমিও তখন আর কি ওর কথা শুনতে চাইলাম না, যে আমি আমার মতই চলবো। আমি বললাম যে আমি কালকে আসতেছি, ও বলতেছে যে আমি না করলাম, তারপরে ও বললা আসতেছি, পরে ও আর কিছু বলে নাই। তো রাত্রে ছেলেটা খুব দেরি করে ঘুমাইছে, আমিও দেরি করে ঘুমাইছি, ও ঘুমাই গেছে। ঘুমাই যাওয়ার পরে সকালে 6টা বাজে উঠছে, আমি 6টা বাজে উঠে গেছি, কারণ আমি বাসায় চলে যাব এখন। ও 6টা বাজে উঠছে, আমার ছেলেটাও খুব সজাগ। ওই সময়ে ও আমার সাথে এরকম অবস্থা করতেছে, পরে আমি বলতেছি যে ছেলে সজাগ এরকম করো না, ও এটা মানতে রাজি না। পরে তখন আমাকে এত মারলো বলার বাইরে, আমার নাকে, আমি নাকফুল পরি না, আর আমার ওই তখন থেকে আমি পণ করছি আমি কখনো নাকফুল পরবো না, মানে আমি মনে হয় 8-10টা নাকফুল আমার ভাঙছে এরকম করে। ও যখনই আমাকে মারতো মানে একটা না একটা কিছু ক্ষতি হইতই আমার। পরে নাকফুলটা এমন ভাবে ভাঙছে, নাকের সাথে এমন ভাবে লাগছে, আমার নাকফুল আমি ধৈরা কেচি দিয়া কাইটা তারপরে বের করছি ওই নাকফুলটারে, এমন ভাবে মারছে। তখন আমি ফ্রেশ হব, মুখ ধুব, আমি লজ্জায় আর বাইরে বেরোতে পারি নাই। মানুষ যদি দেখে, এক একজনের এক এক রকম কমেন্ট, যে বাসাটাতে থাকতাম সবাই শুধু মানুষের কথা নিয়ে থাকতো, আমার এত লজ্জা লাগছে, আমি আমার ঘরের কথা কখনো বাইরে যেতে দিতাম না। পরে আমি ওই মুহূর্তে ছেলেকে উঠাইয়া, আমিও চেঞ্জ কোনো কাপড় চোপড় চেঞ্জ করি নাই, ফ্রেশ হই নাই, ছেলেকেও করি নাই, ছেলেকে উঠাইয়া ওই মুহূর্তে বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা যখন আমার চেহারাটা দেখছে, আমার আম্মা তাকাই আছে, আমার আম্মা কোনোদিন জানে নাই ও আমাকে মারে, আমি কখনো বলি নাই, কারণ আমার আম্মা খুব কষ্ট পাবে, আমাকে সব ভাই বোনেরা খুব আদর করে পালছে, আমি অন্যায় কখনো করি নাই, যদিও করছি কখনো আমাকে কিছু বলে নাই, একটু বকা দিছে, রাগ করছে, এই কখনো আমাকে মারে নাই, আমাকে মারলে সবাই খুব কষ্ট পেত। আমার আম্মা যখন আমার চেহারাটা দেখছে এইভাবে তাকায় আছে, কি হয়েছে আমার কাপড় চোপড়ের এই অবস্থা, আমার ছেলেটার এই অবস্থা, এখন আমার সামনে আইসা বলতাছে, ভাইয়ের বউ সামনেও যাইতে দেয় না, আমার সামনে আইসা বলতাছে তোরে ও মারে, আমি শুধু কান্না করতেছি, কিচ্ছু বলতে পারতাছি না, আমার আম্মার চোখের পানি পড়তেছে, আমিও কান্না করতেছি, বলে কোনদিন তো বলস নাই, তোরে ও মারে, এইভাবে মারে ধরে, আমার চেহারাটা দেখার মতো ছিল না, আমার আম্মা ভাষা হারাই ফেলছে যে কি বলবে আমারে। তখন আমার ছেলে বলতেছে, নানু আবু খুব মারছে, আবু ভালো না। ওই দিন থেকে আমার ছেলের মন থেকে উঠে গেছে, আমার ছেলে ছোট কিন্তু খুব বুঝে, আমার ছেলে গাড়ি দিয়ে বলতেছে, আম্মু তোমাকে কি খুব বেশি মারছে, আম্মু থাক আমরা আর বাড়িতে যাব না, আমরা নানু বাসায় থেকে যাব, আমরা আর ওর কাছে যাব না। পরে আমার আম্মা, আমি কিছু বলতেছি না, দেখা আমার ছেলের নিচে বলে, কিসের জন্য মারছে আম্মুকে? পরে বলে, আম্মু নানু আমি তো ঘুমাইছিলাম, আমি দেখি নাই, আমার ছেলেটা টের পাইছে, ফার্স্ট থেকে সব কিছু টের পাইছে। তখন আমি কিভাবে বুঝতে পারি, অনেক দিন পরে আমার ছেলেটা আমাকে বলতেছে, আমি ওই দিন আসমান থেকে পড়ছি জানেন না, বলে আম্মা তুমি আব্বু যা বলছিল তা করতা, তুমি কেন মার খেলা? আমি বলি কি বলতেছিল, তুমি কি বলছো? বলে লাস্টের দিন তোমাকে যখন মারলো আব্বু যা বলছে তুমি তা করতা। আমি মানে এতটাই শর্ট হয়েছি।
বয়স কত তখন ওর?
ওর বয়স তখন 5.5 বছর। ও সম্পূর্ণ সজাগ ছিল, ওর কান খুব খারাপ ছিল, ও মাঝে মাঝে রাত্রে উঠতো, সকালে উঠতো, ওইটা বলতো কি তোমরা রাত্রে এরকম করো কেন, আমার ঘুম আসে না, আমার ঘুমে ডিস্টার্ব হয় না, তোমরা এত কথা বলো কেন? ও তো অতটা বলতে পারতো না, বলতো না, আমার মনে হয় ও সব বুঝতো, সব জানতো, কথাগুলিও শুনতো। এখন 6 বছর শেষ, 7 বছর চলতেছে। পরে যখন যেদিন নাকি এই কথাটা বলছে, মানে আমি তাকায় আছি ওর মুখের দিকে, আমি কিছু বলতে পারতাছি না, বলে বাবা তুমি কি শুনছো, কি দেখছো? ও বলে আম্মা তুমি আব্বুর মতোই করতা, আব্বু যা বলছে তাই করতা, তাহলে তো তোমার এত মারতো না, আর আমারও তোমাকে সারা থাকতে হইতো না, আমি আমার ছেলেটারে কিচ্ছু বলতে পারি নাই, কিছু বললে যে বুঝাবো ওরকম বুঝতে আমি ওরে দিতে পারি নাই। তখন আমি বুঝতে পারলাম আমার ছেলেটা ফার্স্ট থেকে সজাগ ছিল, আর আমি ওর এই ব্যাপারটাই বুঝাইতে চেষ্টা করছি কিন্তু বুঝাইতে পারি নাই। তারপরে আমি বাসায় আর যাই না, দুই মাস আমি বাড়িতে থেকে যাই। বলি আম্মু আমি এরপরে অনেকবার চলে যেতে চাইছি, আমার আম্মা মাথা পাতে নাই। তখন বলছে এখন আর ফিরে আসার সময় নাই, এখন তুমি কিভাবে থাকবা বুঝা সেভাবে থাকো, অনেক আনতে চাইছি তোমাকে, তুমি আসো নাই, তুমি বাইসা নিছো তোমার জীবন। পরে ওই দিন আমি বলছি আমি তো এতদিন কখনো বাড়িতে থাকতাম না, একদিন কি দুই দিন থাকতাম, কিন্তু দুই মাস হয়ে যাইতেছে আমি বাড়িতে আসতে চাই না, ওর সাথে থাকতেই মানে ওরে আমার ভয় লাগতো। পরে দুই মাস হয়ে গেছে, ও ফোন দেয় না তেমন একটা, ফোন দিলে আমি কথা বলি না, আমার আম্মা বুঝতে পারছে। পরে আম্মা একদিন জিজ্ঞেস করতেছে কি হয়েছে কি করবা, আমি বলি আমি আর যাব না, যদি তুমি মাইনা না নাও তাহলে যদি জোর করে পাঠাইবা আগে আমার ছেলেকে বিষ খাওয়াবো তারপরে আমি বিষ খাবো, আমরা আর মা ছেলে থাকবো না, আমি আর ওর কাছে যাব না। পরে আমার আম্মা আর কিচ্ছু বলে নাই, জানে আমার আমি সহজে রাগ হই না, কিন্তু যখন যেটা বলি রাগ করে ওইটা আমি করি। পরে আমার আম্মা বলছে ঠিক আছে তোমার যা মন চায় তুমি করো, আমি আছি তোমার পাশে। তখন দেখছে আমার আম্মা ঠিকই আমি এটা করব, পরে এই কথা বলছে। তারপর আমার আম্মা অনেক বুঝাইছে যে দেখো এখন কেন আয়সা পড়তে যাও, জীবনের সময়গুলি কিন্তু শেষ, এখন আর কিছুই নাই, এখন ছেলে কিভাবে মানুষ করবা সেটা দেখো, আমি দেখতেছি আমার ছেলের নিয়ে যদি আমি ওর কাছে থাকতে যাই আমার ছেলের কোনো ভবিষ্যৎ নাই, আমার ছেলেটা খারাপ হয়ে যাবে, ওর ব্যাপারগুলি আমার ছেলে ফলো করে। আমার ছেলে বলে আম্মু তুমি কাজ করো আব্বু খায়, তুমি কাজ করবে আমিও বসে বসে খাবো, আমি কি কাজ করব যদি কখনো বলি তুমি বড় হবা, বড় হইয়া কাজ করে আম্মুকে খাওয়াবা, কেন আব্বু তো তোমাকে খাওয়ায় না, তুমি তো আব্বুকে কাজ করে খাওয়াও, আমিও বসে থাকবো তুমি আমাকে কাজ করে খাওয়াবা। আমি ওর মাঝে মাঝে ওর কথাগুলি শুনে অবাক হয়ে যেতাম, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যত দ্রুত সম্ভব আমার ওর কাছ থেকে সরতে হবে, নাহলে আমি আমার ছেলেকে মানুষ করতে পারবো না। তারপরে দুই মাস বাড়িতে থাকার পরে দুই দিনের জন্য আসি ওর কাছে, আয়সা দেখি ওদিন রাত্রে ঘুমাইলাম, ঘুমানোর পরে দেখি ও মেয়েদের সাথে ফোনে কথা বলতেছে, আমি 10 বছর আগে যেরকম কথাটা শুনছি ওরকম কথা শুনতেছি, কারেন্ট চলে গেছিল এর জন্য আমি টের পেয়েছি যে ওরকম করে কথা বলতেছে। পরে আমি আমার মোবাইলের টাইমটা দেখলাম রাত্রে 1:30 বাজে, পরে আমি তখন আর কিছু বলি নাই, ও টের পেয়েছে, আমি যখন নড়াচড়া দিয়ে সামনে আসছি তখন টের পেয়েছে যে আমি টের পেয়েছি, পরে মোবাইলটা কাইটা দিয়া ওই টাইমের ইগুলা ও কাইটা দিছে। পরে সকালে উঠলাম ওইটা ছেলেকে স্কুলে নিয়ে গেছি, স্কুল থেকে আইসা ওই টাইমটা খুঁজি ওই টাইমটা আর পাই না। পরে বললাম কার সাথে কথা বলতেছিলা, কয় না কারোর সাথে কথা বলি না, আমি তো শুনছি কারোর সাথে কথা বলতেছিলা, ও বলে আমি কারোর সাথে কথা বলি না। পরে আমি আর কিছুই বলি নাই, আমি তো বুঝতে পারছি ও কারোর সাথে কথা বলতেছিল। তার দুই দিন পরে আমি আবার বাড়িতে চলে যাই, পরে বাড়িতে 3 মাস থাকি, 3 মাস থাকার পরে আমি সিদ্ধান্ত নেই, তারপরে যে বাসাটাতে থাকতেছিলাম ওই বাসায় 5 মাসের রুম ভাড়া ই করে ফেলছে। আমি আসার পরে আমি তো সবকিছু দিতাম, পরে ওই বাসা থেকে আসার পরে আমি আলাদা রুম নিয়ে নিই, ওরা ভাড়ার জন্য খুব চাপ দেয়, আলাদা রুম নিয়ে চলে আসি, আর ওর সাথে থাকি না। যেদিন রুম নিয়ে চলে আসবো ওই দিন আমাকে খুব মারে, খুব মারে। তখন আমার ছেলেটা সামনে ছিল, তারপর থেকে আমার ছেলেটা আর ওরে দেখতে পারে না। এখন আমার ছেলেটা আছে আমার আম্মুর কাছে, আমি একটা রুম নিয়ে একা থাকতেছি, ওকে ডিভোর্স দেই আমি এই কোরবানি ঈদের 10-12 দিন আগে। ডিভোর্স দেওয়ার পরেও খুব জ্বালাইছে, ডিভোর্স দেওয়ার আগেও মানে যতদিন একা ছিলাম ও বলে আমাকে ডিভোর্স দিয়ে দিবি নাইলে এরকম করবি, মানে তখন আমাকে মারতো ঐসা, রাস্তার মধ্যে খুব অত্যাচার করতো। তারপরে আমি যে ডিভোর্স দিয়ে দিছি এখনো 3 মাস পরিপূর্ণ, 3 মাস হইতে মনে হয় 10-12 দিন বাকি আছে, এখন আমি একা আছি। এখন আমার ইচ্ছা আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করব, স্কুলে ভর্তি হব, ম্যাট্রিক দিব, কারণ ম্যাট্রিক ছাড়া আমার কোথাও কোনো দাম হইতেছে না, একটা ভালো কোনো চাকরি আমি পাইতেছি না, ম্যাট্রিকের সার্টিফিকেট চাইতেছি।
কি করেন আপনি এখন?
বর্তমানে আমি এখন একটা নার্সিং হোমে প্যাথোলজিতে কাজ করি, ব্লাড কালেকশনে।
দিস ইজ দ্য স্টোরি অফ আয়েশা। কোন কমেন্টস করতে চাই না, আপনারা যারা শুনেছেন শুরু থেকে শেষ পর্যন্ত সবই জানেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হবে এই গানটির পরপর। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আয়েশা তার জীবনের গল্প নিয়ে এতক্ষণ যাবৎ ছিল এখনো আছে। আয়েশাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/
hello8920. আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি hello8920 মেম্বার হয়ে যাবেন।
পাতি জলে পাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। মনে প্রেমের পাতি জলে পাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। সংসার সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইত সবই পাওয়া। প্রেমে সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি আদম হাওয়া, সেই প্রেমেরই দেখা পাইলে হইত সবই পাওয়া রে, হইত সবই পাওয়া। মনে প্রেমের পাতি জলে পাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। স্বর্গ প্রেমে নরক প্রেমে বাঁচা মরা, প্রেম কইরো না দেহের সনে আত্মার সনে ছাড়া। প্রেমে স্বর্গ প্রেমে নরক প্রেমে বাঁচা মরা, প্রেম কইরো না দেহের সনে আত্মার সনে ছাড়া রে, আত্মার সনে ছাড়া। মনে প্রেমের পাতি জলে পাতির নিচে অন্ধকার, এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার। এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better. প্রিয় শ্রোতা, বিরতির পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। অসংখ্য কমেন্টস পেয়েছি আমরা। মাসুমা তালুকদার লিখেছে, আয়েশা প্রথম জীবনে একটি জঘন্য অন্যায়কে প্রশ্রয় দিয়ে যে ভুল করেছে তার খেসারত তাকে সারা জীবন ভরে দিতে হচ্ছে, এমন ভুল যেন আর কেউ কখনো না করে। সাদ্দাম হোসেন লিখেছে, অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী, অন্যায়কে প্রশ্রয় দিলে পরে নিজেকেই পস্তাতে হয়, যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আয়েশা। পাতালপুরীর রাজকন্যা লিখেছে, আয়েশার স্বামী ছিল একটা অলস প্রকৃতির লোক, এমন অকর্মণ্য লোকের সাথে থেকে নিজের জীবনটাকে নষ্ট করার কোনো মানে হয় না, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা। মিনুর রহমান লিখেছে, একটা অন্যায়কে প্রশ্রয় দিয়ে 12 বছর ধরে শাস্তি পেল আয়েশা, শুধু প্রার্থনা ওর বাকি জীবন যেন আর কোন অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। সজীব সরকার লিখেছে, আমাদের সমাজে আজও মেয়েরা কতটা অসহায়, অন্যায়কে প্রশ্রয় দিয়ে কেন মুখ বুঝে সব সহ্য করতে হবে, কেন অত্যাচারের বিচার হয় না। জহুরুল ইসলাম লিখেছে, ভালোবাসা না থাকলে কোন সম্পর্কই পরিণয় পায় না, তেমনিভাবে আয়েশার সম্পর্কও টেকেনি, এই ভুলের একই রকম ভুলের শিকার হচ্ছে আরো অনেকেই, এটা যেন কেউ কখনো না হয়, ভালো থেকো আয়েশা। যাই হোক, এরকম অনেক কমেন্টস আমরা পেয়েছি, আমরা আয়েশার মন্তব্য জানবো, তবে তার আগে বলে নেই, জহুরুল ইসলাম এবং শারমিন রহমান আপনারা হচ্ছেন আজকের লাকি উইনার, আপনারা পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শ্রেষ্ঠ মন্তব্যের জন্য জহুরুল ইসলাম এবং যারা আজকে জয়েন করেছেন তাদের মধ্য থেকে শারমিন রহমান। ওকে আয়েশা, অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা ফেসবুকে পেয়েছি। আপনি হ্যালো ইট 920 তে এই যে আপনার যে জীবনের গল্প, এটা কেন বলতে আসলেন?
এটা বলতে আসলাম আমার মতো অন্য কারো জীবনে হয়েছে কিনা আমি জানি না, আর আমি আমার হাজবেন্ডকে এখনো বলি নাই। ও এটা শুনলে বুঝতে পারবে, আমার জীবনের সবচাইতে শত্রু যদি কেউ থাকা থাকে ও, কারণ ওর কারণে আমার যে ছেলেকে আমি কখনো বাথরুমে গেলেও নিজের কাছ থেকে আলাদা করতাম না, ওই ছেলে থেকে আমি অনেক দূরে থাকি, অনেক দূরে। আমার ছেলেটাকে আমি একটু দেখতে না যেতে পারলে দেরি হইলে এখন মাসেও একবার যাইতে পারি না। যদি দেরি হয় ছেলেটা মনে করে আমি আর কখনো যাব না, বলে আম্মা তুমি কেন আসো না, তোমার এমন চাকরির দরকার নাই যে চাকরি করে আমাকে দেখতে পারবে না। আমি চাই কারো জীবনে যেন এমন স্বামী না পড়ে, আর যাকে মন থেকে মাইনা নিতে পারবে না তার সাথে যেন সংসার শুরু না করে।
কত বছর যাবত সংসার করেছেন আপনি?
আমার 2002 এর জুন মাসের 16 তারিখে বিয়ে হয়, 12 বছর কাটাইছি আমি।
12 বছরের বেশি সময়, 12 বছর নিজের অমতে, নিজের অনিচ্ছার বিরুদ্ধে, শুধুমাত্র একটা কারণে যে আপনার সঙ্গে ওর শারীরিক সম্পর্ক হয়েছে। আপনি কি এটা মনে করেন যে আপনার সঙ্গে, যে আপনি যে এতদিন পরে যে উপলব্ধি, কোন মেয়ের সাথে কারো যদি অনৈতিক ভাবে এবং জোর জবরদস্তি করে যে কোনো ভাবেই হোক কোনো একটা শারীরিক সম্পর্ক হয়ে যায়, সেখানে যদি মনের মিল না থাকে, আপনি কি মনে করেন এই ধরনের সংসার করা উচিত?
না, কখনোই না, কারণ এটা আজ হলেও টিকবে না, কাল হলেও টিকবে না। আর এরকম সংসারে কখনো শান্তিও হয় না, কারণ আমি তো দেখছি, আমি উপলব্ধি করি যার জন্য যার টান আছে, আগে একটা মেয়ে উপলব্ধি করুক একটা ছেলেকে যে ওর জন্য কতটুক টান।
এখানে আমি সব যারা আছেন বিশেষ করে এই এই এথিক্স বিলিভ করেন, এরকম অনেক আছেন গ্রাম বাংলার অনেক অনেক ছেলেমেয়েরা আছেন এরকম, যে এই শারীরিক সম্পর্কটাকে এত বেশি প্রাধান্য দেন, বিশেষ করে অনেক মেয়েই হয়তো বা আছেন যে হয়তো অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেল কিংবা কোনো কারণে অ্যাক্সিডেন্টলি হয়ে গেল, সে মনে করে তার জীবনের সমস্ত সম্পদ সে নিয়ে গেছে, ছেলেটা নিয়ে গেছে, এবং সবচেয়ে বড় জিনিসটা সে নিয়ে গেছে, সুতরাং যেভাবেই হোক না কেন মারুক কাটুক তার সঙ্গে থাকতে হবে। এটা যে জীবনের জন্য কত বড় একটা ভুল সিদ্ধান্ত,
অনেক ভুল,
তার একটা জ্বলন্ত উদাহরণ আজকের এই হ্যালোইন 920 তে আমরা প্রেজেন্ট করেছি, এবং সে হচ্ছে আয়েশা। আপনি নিজেকে একটু কন্ট্রোল করুন প্লিজ, প্রতিনিয়ত শিখছি, প্রত্যেকটা গল্প থেকে শিখি, ধীরে ধীরে 150তম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি, প্রত্যেকটা গল্পই আমাদেরকে শেখায়।
আমি এখনো কোন ছেলেকে মন থেকে মাইনা নিতে পারি না, আমার ছেলেদের দেখলে ভয় হয় ও আমার সাথে এরকম করছে। আমি যখন আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে যাই, 14 বছর পরে যে ফয়সাল আমাকে পছন্দ করত, আমি মনে করি ও আমাকে অনেক বরদোয়া দিছে, হয়তো বাবার রুহ থেকে আমার বরদোয়া লাগছে, এর জন্য আমি ওর সাথে দেখা করার জন্য খুব অস্থির হয়েছিলাম। এই 14 বছরে ওর সাথে আমার কোন যোগাযোগ ছিল না। সবচেয়ে আশ্চর্য ঘটনা কি ভাইয়া জানেন, যখন 14 বছর পরে আমি ফয়সালের সাথে দেখা করি, ও আমাকে ওই কথাটাই বলছে যে আয়েশা আমি তোমাকে স্পর্শ করিনি দেখে আমাকে ফালায় চলে গেছো, ওর প্রথম কথাটা এটা ছিল। আমি অবাক হয়ে গেছি যে আমি তখন কিচ্ছু বলতে পারি নাই, কারণ আমি যে কিশোর জন্য ওরে গ্রহণ করতে পারি নাই আমি একমাত্র জানি। আমি ওর ভালোবাসার অনেক প্রাধান্য দিছি, আর ওর মতো করে আমাকে কেউ কোনোদিন ভালোবাসে নাই।
শেষ হলো আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। প্রিয় শ্রোতা, প্রত্যেকটা ভুল থেকে আমরা যেন শিখি, প্রত্যেকটা জীবন থেকে আমাদের জীবন যেন অনেক বেশি সুন্দর হয়। অনেক অনেক ভালো থাকবেন, হ্যালো 8920 সাথেই থাকবেন। আমরা এই পর্যায়ে বেশ কিছু ফোন কল শুনবো যা পুরো সপ্তাহ জুড়ে এসছে, এবং গত পর্বের যে কলগুলো ছিল আমাদের স্টোরি প্রচার হবার পরে ফিডব্যাকগুলো ছিল সেগুলো একটু শুনবো, এবং তারপর আমরা হ্যালো 8920 শেষ করব। শেষ হচ্ছে এখানেই আয়েশার জীবনের গল্প। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া আপনাদের সাথে ছিলাম, সাথে আছি এবং আশা করছি সাথেই থাকব।
আমি বিষ্ণু মধু, আব্দুল আহমেদ স্যারের কথা শুনতেছিলাম। আসলে শুনে অনেক কষ্ট লাগছে, স্যারও আমাদের মতো অনেক কষ্ট করে পড়াশোনা করছে, অনেক বেশি কষ্ট পেয়েছি, অনেক কিছু শিখছি। আসলে কষ্টের মধ্যে কিছু অর্জন করলে সেটা অনেক বেশি সুখ পাওয়া যায়। অনেক লোক আছে এরকম যারা পড়াশোনা করতে চায় আসলে সুযোগ পায় না, তাদের আসলে জানানো উচিত। আমি বিষ্ণু মধু, আব্দুল হামিদ স্যারের কথা শুনতেছিলাম, আসলে শুনে অনেক কষ্ট লাগছে। স্যারও আমাদের মতো অনেক কষ্ট করে পড়াশোনা করছে, অনেক বেশি কষ্ট পেয়েছি, অনেক কিছু শিখছি। আসলে কষ্টের মাঝে কিছু অর্জন করলে সেটা অনেক বেশি সুখ পাওয়া যায়। অনেক লোক আছে এরকম যারা পড়াশোনা করতে চায় আসলে সুযোগ পায় না, তাদের আসলে জানানো উচিত।
Close up presents Hello 8920 Close up The closer the better আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে এরপর দুজন দুজনের কাছে আসা হাত ধরা একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ কারণ অ্যাক্টিভ জিং মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হল ক্লোজ আপ
আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান নূর আমার এক ক্লাসমেট বান্ধবী বোনকে ভালোবেসেছিলাম তার কারণে আমার জীবনে নেমে আসি দুর্দশা কষ্ট হয়ে ওঠে না আমার ঠিক মতন লেখাপড়া হঠাৎ করেই তার বিয়ে হয়ে গেছে পাঁচ বছর পরে তার এখানে একটা সন্তান আছে আমাকে বিয়ে করতে পারি আমার কাহিনীটা আমি আপনাদের মাঝে বলতে চাই প্লিজ আমাকে একটু সুযোগ করে দিন
আমার নাম রুমা চৌধুরী আমার সঙ্গে যার প্রথমত বিয়ে হয়েছিল তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ তার সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই আমার সন্তানের কোনো দেখভাল করে না দ্বিতীয়ত যাকে আমি অনেক পছন্দ করে বিয়ে করি সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমাকে একটু সুযোগ দিলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব
This track was downloaded from FusionBD.com.